exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
Close Up presents Hello 8920. তে স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, 267তম পর্ব আপনারা আজকে শুনতে যাচ্ছেন এবং আরজি কিবরি আপনাদের সঙ্গে রয়েছি। আমরা আরও একটি বুধবারের রাতে একত্রিত হলাম, লাখ লাখ জনতা এই মুহূর্তে কান পেতে আছেন এবিসি রেডিও। তার আরও একটি জীবনের গল্প মঞ্চায়িত হচ্ছে, জীবন নাটকের চেয়েও নাটকীয় হয়তো আমরা আরও একবার উপলব্ধি করব। বরাবরের মতো আপনাদের সবাইকে আমি ইনভাইট করব আমার পেজটিতে, আপনারা চলে আসতে পারেন, লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন। এবং আপনাদের জন্য একটি গুড নিউজ, সামনের পর্ব থেকে আমরা ফেসবুক লাইভে আসছি, www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আর যারা এই অনুষ্ঠানে আসতে চান জীবনের গল্প বলার জন্য, সবসময় একটি নম্বর 09613892892, আরও একবার বলি 09613892892। ফোন করার পরে এই ভয়েসটা এখানে অটো রেকর্ড করা হয়, এখানে আপনার সঙ্গে আসলে কেউই কথা বলবে না, আপনি যা বলবেন সেটা রেকর্ড করে আমরা রেখে দিই এবং তারপরে কথাগুলো শুনে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করি। এবং এই জন্য আমরা বলি যে ফোন করার পরে প্রথমে আপনার নামটা এবং আপনার সেল নাম্বারটা দূরে স্পষ্ট করে বলবেন, আর তারপরে আপনার জীবনের গল্পের মূল বিষয়টি বলে বলবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে। আমরা নিশ্চয়ই যোগাযোগ করব এবং আমি আরজে কিবরিয়া নিজে আপনার সঙ্গে যোগাযোগ করি। এই নাম্বারটি আমি বারবার বলি এবং এরকম ফোন আমি অনেকবারই পাই যে বহুবার চেষ্টা করেছি, অনেকে বলেন হাজারবার চেষ্টা করেছি, তারপরও তাদেরকে ডাকা হয় না। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। অনেক সময় দেখা যায় যে আপনি যে সময়টাতে কল করেছেন আপনার গল্পের চেয়ে হয়তো প্রচারযোগ্য হিসেবে আরো বেশি ভালো গল্প আমাদের হাতে ছিল, যে কারণে হয়তো আপনারটা প্রচার করা হয়নি, কিন্তু তার মানেই না যে আপনারটা প্রচারযোগ্য না। সুতরাং এই জন্য আমি বলবো যে হাল না ছাড়তে প্রতি সময় আসলে চেষ্টা করে যেতে। যারা অনেক আগে যোগাযোগ করেছিলেন, এক বছর দু বছর ধরে যোগাযোগ করেছিলেন, তাদেরকে আমি বলবো যে আবার যোগাযোগ করেন এবং প্লিজ আপনারা অবশ্যই নিয়মটা মেনে যোগাযোগ করবেন। এমনও হতে পারে এই সময় সেরা জীবনের গল্প হতে পারে আপনারটি, সো মিস করা কোনোভাবে উচিত হবে না। ওকে, শুরুতে একটু পরিচিত হই, আমার সঙ্গে কে রয়েছেন, আপনার নামটা একটু বলেন প্রথমে।
আমার নাম মোহাম্মদ ওসমান গনি।
ওসমান গনি, আচ্ছা, থাকেন হচ্ছে ফরিদপুরে।
জি, ফরিদপুর আমাদের বাসা।
ওকে, দেশের বাড়ি। এখন বয়স কত?
এখন বয়স আছে আপনার 22 বছর।
22 বছর, ঠিক আছে, বলেন কি আপনার গল্প।
আমরা 6 ভাই বোন, সবার ছোট আমার ফ্যামিলির।
জি,
আমি ছোট থেকে অনেক সুখী আছিলাম, পড়াশোনা করতাম। যখন আমি ক্লাস 7 পড়ি তখন আর কি ঘোরাফেরা করতাম, সবার ছোট, ফ্যামিলি থেকে সবাই আর কি আদর করত। তখন বড় ভাই বলল যে তুই যতটুকু পর্যন্ত পড়ালেখা করতে পারবি ততটুকু পর্যন্ত আমি পড়াবো, পড়াশোনা কর। দেখো, পড়াশোনা করতেছি, ক্লাস 7 থাকা পর যায় তো আমার পাড়াবর্তী বেশি ভাই যে লালচান ভাই কসমেটিক দোকান করে, তখন আমাকে বলল যে ওসমান পড়াশোনা করতেছো তাহলে তুমি, আমি তো কসমেটিক দোকান করি, তাহলে তুমি আমার কসমেটিক দোকানের সামনে একটা ফ্যাক্সের দোকান দিয়ে বসো, দোকানও করবা তুমি, পড়াশোনা করবা, তোমার পড়াশোনার খরচটা তুমি চালাইতে পারবা। তখন আমি ওই দোকানটা নিলাম, ফ্যাক্সের দোকান করতেছি, ফ্যাক্সের দোকান করা পর যায় তো এখন মনের ভিতরে একটু শয়তান কি ঢুকে গেছে আমার ভিতরে। তো আমাদের পাড়া প্রতিবেশী বড় ভাই বোনেরা দ্বারা ডান্স করে।
এটা কোন ক্লাসের গল্প আপনার?
এটা আপনি ক্লাস 7-এর।
ক্লাস 7-এর গল্প, ওকে। তার আগে একটু জানতে চাই আপনার ফ্যামিলি সম্পর্কে, ফ্যামিলিতে কে কে আছে, কি করে?
আমার ফ্যামিলিতে আমরা 6 ভাই বোন, বাপ মা সবাই আছে। আমার বড় ভাই ঢাকা মিরপুর দোকান করে, আর মেজো ভাই আপনার গেলে কাজ করে, আমি তো একটা কাজের ব্যস্ততায় আছি।
আচ্ছা, ঠিক আছে, তো বলেন আপনি।
পাড়া প্রতিবেশী বড় ভাই বেরাদার এরা ডান্স শিখতেছে, তা আমাকে বলে যে ওসমান, তাই তুই হলে যেহেতু দোকান করস তা মাঝে মাঝে আমাদের সাথে যাস, তুই ডান্স শিখ। তোদের কথা মতন আমি ডান্স শিখলাম, তাই জায়গায় জায়গায় আপনার ওদের সাথে আমি ডান্স করতে যেতাম, ভাড়াই যেতাম।
আপনি ডান্স পারতেন? যে আপনি ডান্স করতে যেতেন?
জি জি,
ডান্স পারতেন। আচ্ছা,
তখন আর কি ডান্স করতে আমাদের ভাড়া গ্রুপ সহ ভাড়া করলো হিন্দুদের পূজায়।
আচ্ছা,
আমাদের গ্রুপ সহ 5000 টাকা।
ওকে,
তখন আমি ডান্স করতাম, আমার বড় ভাই আমাকে একেবারে খারাপ বলতো যে ডান্স করা এটা ভালো না। তো পূজায় একদিন ডান্স করতে 3 দিনের যাবত আমাদের এখানে আর কি অনুষ্ঠানটা। তো প্রথম দিন ডান্স করার পরে আমার বড় ভাই জানতে পারছে যে ওসমান পূজায় ডান্স করতে গেছে। ওই সময় আমার বড় ভাই আমাকে ফোন দিয়ে বলে কি কই আসছ তুই? আমি বললাম কি ভাই, আমি তো সর্বদর্শন আছি যে আমি ডান্স করতে আসছি। এই কথা বলার পরে আমাকে ভাই এরকম একটা ধমক দিল, ধমক দেওয়ার পরে বলে যে আর 1 মিনিট পর তোর আমি ফোন দিব, যদি ওই বাড়ির থেকে না বাইরে হস তাহলে তোর ভাই বলে আমি কোনো পরিচয় দিব না, আর আধা ঘন্টা পর আমি তোর ফোন দিব, আমি মার সাথে কথা বলবো, তাহলে দেখবো তুই বাড়িতে নাকি ওইখানে আসোস। তো আমাদের নিত্যপুরী চালক ছিলাম আমি, তখন আমার কাছে একটা টাকা ছিল না, এক ছোট ভাইয়ের কাছ থেকেই কিছু টাকা নিয়ে ভাড়া নিয়ে আসা বললাম। বাড়িতে আসার পরে আমি বড় ভাইয়ের ফোন দিয়েছি, আমার বড় ভাই আমি দাদু বলতাম, তো দাদুর ফোন দিলাম, দাদু আমি বাড়িতে আসা পড়ছি। তো মার কাছে অনেক বিচার দিল, তোমার ছেলে এরকম এরকম করতেছে, পড়ালেখা করতেছে, ব্যবসা করতেছে, ভালো কথা, কিন্তু এরকম এগোলার ভিতরে কিভাবে পেঁচাইলো। এগুলো পরে আমার বড় ভাই যে ওই সময় বলো কি ঠিক আছে, তোমার কাছে বলো যে তুমি ওসমানের কাছে ফোনটা দেওয়ার কাছে বলি। অনেক কিরা কসম দিয়া কথাবার্তা বইলে আমাকে বলতেছে যদি পরবর্তীবার তোর কোথাও যে শুনি তুই অনুষ্ঠানে আর কি ডান্স করতে গেছিস তাহলে তোর ভাই বলে আমি কোনো পরিচয় দিব না, আমার ছোট ভাই নাই, এরকম কথাবার্তা বলে। তখন থেকে আমি ডান্স ছেড়ে দিই, আট মাস দশ মাসের মতন আর কি আমি ডান্স করি। এরকম আর কি দিন চলতেছিল, ঢাকায় আসতেছি আমাদের আপুর বাসায়, মেজ আপু ঢাকায় থাকে। তিন দিন যাবত থাকার পরে আমি ফরিদপুর রওনা দিই ঢাকা থেকে। আমি ফরিদপুর যাওয়ার সময় বাসের ভিতরে থাকি, আমি তখন আর কি সামনে বাসের দ্বিতীয় সিটে ডাইন সাইডে বসা থাকি, তা আমি ডাইন সাইডে বসছি। তখন আমার মনে একটু সন্দেহ খেলো যে আপনার গুলিস্তান থেকে যখন আমি গাড়িতে উঠলাম সন্দেহ খেলো যে আমি যদি গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে আমার ডাইন সাইড দিয়ে কিন্তু আরেকটা গাড়ি আসবে, যদি গোতা লাগে তাহলে আমার অবস্থাটা, এরকম আমার মনে একটা ইয়ে করলো, সন্দেহ আসলো। তখন আমি ওইভাবেই বসা, আমি ওই গাড়ি ছেড়ে দিল। তখন সুনকুটি আর কালীগঞ্জের মাঝে যখন ব্রিজটা পার হয়ে যায় আর কি গাড়িটা, গাড়িটা পার হওয়ার পরেই আমি ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থাকার পর হঠাৎ সব প্যাসেঞ্জার গাড়ির ভিতর একটা চিৎকার মেরে উঠছে
হঠাৎ করে।
আমি ঘুম থেকে যাই গেছি, আমাদের গাড়িতে যাইতেছে বাম সাইড দিয়া, কিন্তু গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, পর ডাইন সাইডে গাড়ি এসে করছে, চিৎকার করছে। পরে আমি জাগরণের পরে সাথে সাথে গাড়ি একটা মেহগনি গাছের সাথে লাগাই দিল সোজা, সাথে সাথে আপনার পিছন থেকে গাড়ি সর্বনিম্ন আপনার দশাত উপরে উঠে গেছে, ওই সাথে সাথে গাড়িটা আপনি ডাইন সাইডে পল্টি খাইছে। পল্টি খাওয়ার পরে প্রথমে আমি আর কি এরকমই কষ্ট পাইছিলাম যে আমার ভিতর থেকে আমি সব নিদাবি ছাইড়া দিছিলাম যে আজকে থেকে আমি চিরবিদায় নিয়ে গেলাম, আমার মার কথা তখন আমার মনে পড়ছিল। দ্বিতীয় পল্টি খাওয়ার পরে কিছুই আমি ই নাই মনে নাই। তিন পল্টি খাওয়ার পরে একবার পুরে আপনার নদীর ভিতরে পড়ছে বাসটা। তিন পল্টি খাওয়ার পরে বাস যখন পানির নিচে চলে যেতেছে তখন আমার সাইডে যে বসা ছিল তখন ওই ছেলেটা আমার পাশেই বসা, এটা পুরো আমার খেয়াল আছে। পানির ভিতরে যখন বাসটা নিচে ডুবে যেতেছে তখন আমি গিলাস দিয়ে মাথা বের করছি। মাথা বের করার পরে তখন দেখি আমার বডি বাইরে যেতেছে না, আমার মাথা যেহেতু বেরিয়েছে তো বডি বাইরে যেতেছে না। এটার কারণ যে নিচ থেকে আমি ডুবে আমার হাত দিয়া পা দিয়া লাইট থেকে আমি ইয়া গিলাস ভাঙছি পানির ভিতরে। ভাঙার পরে বাজের উপরে দাঁড়াই জানালাতে বের হওয়ার পরে তখন এক কোমর পানি নিচে বাসটা, তখন আমি বাসের উপর থেকে ফাল দিয়া পানির ভিতরে পড়ি, পানির ভিতরে সাঁতরে আসতেছি। যখন যে প্রথম পল্টি খাই যেখানে বাসটা পড়ছে তখন আপনার ওখানে রক্তের বন্যা হয়ে গেছে। তখন আমি রাস্তার বিশ্ব রোডের উপরে আইসা দাঁড়ায় রয়েছি যে আমি চিন্তা ভাবনা করতেছি এক মিনিটের ভিতরে আমার কি হয়ে গেল, তো কত মানুষ হাজার হাজার মানুষ আসতেছে। তখন আমি যে আমার প্যান্ট পরা ছিলাম তখন পায় আর দুই হাতে ডাইন সাইড নিয়ে ডাইন সাইডে যে আমি বসাছিলাম ডাইন সাইডটা নিয়ে আমার অ্যাক্সিডেন্টের হাতের পায়ে কাটছে। তখন যে রক্ত বাইরে হইতেছে আমি সুপরা কিন্তু আমি আমার কোন টের পাইতেছি না যে আমার যে কাটছে পায়, তো হাঁটার সময় আমার রক্ত স্লিপ কাছে পায়, স্লিপ করার পর আমি পায়ের দিকে তাকাই দেখি যে আমার নিচের দিকে মাংস নাই আমার পায়ে অনেকখানি। এটা হওয়ার পরেই তো আমি কি করবো, সাথে সাথে আমি মাথায় এতটুকু জ্ঞান আল্লাহ দিয়ে দিছিল ওই সময় যে দৌড়ে একজনের বাড়িতে যাই, মহিলারা আর কয়েকটা মাইয়ারা হাত আর পা আমার বাইরে দেয়। বাইরে দেওয়ার পরে সাথে সাথে ওই আপনার কিছু আপনার সবুজ বাংলা গাড়ি আসে ফিরি হিসাবে ষোলগড় হসপিটাল কালীগঞ্জের ভিতরে ওই সরকারি হসপিটাল ওখানে আমার নিয়ে গেল। বাজের ভিতরে যত মানুষ অ্যাক্সিডেন্ট করছে ওই আহত যে লোক সব ওটার ভিতরে নিয়ে গেছে ষোলগড় হসপিটালে। যাওয়ার পর সবাই ট্রিটমেন্ট করতেছে কিন্তু আমার যে পায়ের অবস্থা ওইটা আর কি নার্স দেখে একটু ভয় পেয়ে গেছে। আমি বললাম কি আফা আমার কিন্তু সিরিয়াস অবস্থা, আপনি আমার পাওটা দেখেন। পরে বলি কি ভাইয়া তাই তোমার তো এটা এখানে তো কিছু ট্রিটমেন্ট করতে পারবো না, তুমি ঢাকা মিটপুর হাসপাতালে চলে যাও। তো একটা যে মহিলা অনেক মোটা ভিতরে আর কি গাড়ির ভিতরে ছিল, পর এটা পানি খাইতে খাইতে একবার মোটা হয়ে গেছে আরো, তো ওই লাশের সাথে এটা মারা গেছে সাথে সাথে। ওই লাশের সাথে আমাকে অ্যাম্বুলেন্স করে ঢাকা মিটপুর হাসপাতালে পাঠিয়ে দিল। তখন আমি আমার ফোনটা অফ হয়ে গেছে, তখন আমার মেজো আপার আমি ফোন দিলাম অন্য একটা নম্বর দিয়ে, আপু আমি তো এরকম অ্যাক্সিডেন্ট করছি তুমি আসো এই ঢাকা মেডিকেল হাসপাতাল আসো। ওইটা শুনে আমার আপু পাগল হয়ে গেছে। আসার পরে যে আমার ট্রিটমেন্ট করাইলো, ট্রিটমেন্ট করার পর আমি আপুর বাসায় এসে দেখলাম যে টিভিতে দেখাইতেছে এরকম অবস্থা আপনার ষোলগড় হসপিটালে এখানে অ্যাক্সিডেন্ট করছে। ওখানে সুস্থ হওয়ার পরে এটা আপনার 2015 সালের কোরবানির তিন দিন পরে আমি অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট করার পরে আমাদের বন্ধু মিঠু ব্যাপারী, আমার বাবা হলো রানিং চেয়ারম্যান দুদুমিয়া ব্যাপারী, দুদুমিয়া ব্যাপারীর ছেলের সাথে আমার সাথে খুব ক্লোজ ফ্রেন্ড। হঠাৎ শুনলাম মিঠু আমার সাথে অনেক আর কি ভালো একটা সম্পর্ক, হঠাৎ শুনলাম যে মিঠু একটা মেয়ে নিয়ে পাড়া প্রতিবেশী হিসেবে মামি লাগে ওই মেয়ে নিয়ে চলে গেছে, ছয় বছর একটা বাচ্চা আছে আমার ক্লাস ফ্রেন্ড। ওনার গ্রামাঞ্চলে একটা গিবাত উঠে গেছে যে দুদিনের চেয়ারম্যানের ছেলে মিঠু যে একটা বিবাহিত মহিলা নিয়ে চলে গেছে। এটা শোনার পরে যাই একটু অবাক লাগলো যে মিঠু আমাদের সাথে এরকম চলাফেরা করে, মিঠু এরকম কাজটা করলো, কেমন কাজটা করলো। হঠাৎ আমার কয়েকদিন পর আমার ফোন দিচ্ছে মিঠু, ঢাকায় অবস্থান ওই সময় আর কি, মেয়ে নিয়ে থাকে, ওর বাড়ি থেকে পরিচয় দিতেছে না, ওর মা ওর ভাই বোন আর ওর বাবা যেদিন আপনার চেয়ারম্যান হয়েছে এক সপ্তাহ পর মারা গেছে, তখন ওর মাকে এমনি চেয়ারম্যান আর কি বানিয়ে দিয়েছে। তো হঠাৎ আমার মিঠু একদিন ফোন দেওয়ার পরে বলে যে ওসমান, তোর সাথে আমার কিছু কথা আছে, দেশে আসতেছি, আমার একটু উপকার করিস। বা আমাদের সদরপুর থানা আইসে আমাকে ফোন দেওয়া বলে কি যে তোদের বাড়িতে আমি যাব চল। তখন আর কি আমাকে ফোনে এইভাবে আমাকে বলে দিছে যে আমি যে দেশে আসবো তুই কারোর কাছে কিন্তু বলতে পারবি না, এটা আর কি তোর কাছে আমার রিকোয়েস্ট। তা আমি কারোর কাছে বলি নাই। ওই সময় আমার মা আসছিল আমার মির্জাপুর বাসায় আর আমার বাবা বাবুর্চি তো বাড়িতেই থাকে। তখন আর কি আমাদের বাড়িতে মিঠু রানছি চেয়ারম্যানের ছেলে, তখন আব্বা আর কি বলে যে তুই একটি চেয়ারম্যানের ছেলে তুই বাড়িতে আনছোস, কি করবি না করবি, আর বাড়িতে যদি আশপাশের মানুষও জানে খারাপ বলবে যে একটা ছেলে বিবাহিত মহিলা নিয়ে চলে গেছে, সেই ছেলে আবার ওসমানের সাথে যোগ দিছে, একটা খারাপ বলবে। তার আব্বা আমার বাবার বুঝাই রাখলাম আব্বু এরকম কাহিনী, ওই যেহেতু আমাকে জিনিসটা গুম করতে বলছে সেটা আমি না জানি একটু ভালো হয় দেখি কি করতে পারি। তো আমার বাড়িতে থাকা অবস্থায় তো বললো যে দেখ আমার কাছে কিছু টাকা নাই, তা আমি যেহেতু মেয়েকে নিয়ে চলে গেছি তুই আমার কিছু টাকা দে সালা, মিঠু আমাকে বলে। তা আমি বললাম কি ঈশ্বর এই মুহূর্তে তো আমার কোনো টাকা নাই। তাই হঠাৎ আমার বড় ভাই আমার দাদুর কাছে আমি ফোন দিছি, দাদু আমার তো সেট নাই, আমার একটা সেট কিনে দেন। তা ঠিক আছে মা যেহেতু ঢাকা আসছে মার কাছে আমি 6000 টাকা পাঠাই দিতেছি আর তুই 2000 টাকা ভরে নিয়ে একটা সেট কিনিস। মা তখন মির্জাপুর বাসায়, এক সপ্তাহ যাবত মিঠু আমাদের বাসায় থাকে গোপন ভাবে, কেউ জানে না, আমার এক ভাতিজা জানে আর আমি জানি। তা আমি কি করবো, মিঠু বলে কি যে টাকা যেহেতু তোর বড় ভাই তোর মার কাছে পাঠাই দিতেছে, তোর মায় যেদিন আসবো ওই দিন তোর বাড়ি থেকে আমি চলে যাবো, এটা মিঠু বলে। চলে যাবি তো আমার মার কাছে সাথে সাথে, মার কাছ থেকে টাকা নিয়ে তো তোর দেওয়া যাবে না। ঠিক আছে তো আমি ঢাকায় চলে যাই আর তুই যদি মোবাইল কিনবি, মোবাইলের দোকান তো আমার পরিচিত, মার কাছে টাকা দিয়ে বিকাশ করে পাঠিয়ে দিবি আর আমি তোর মোবাইলটা বাকি নিয়ে দিতেছি। তাই সদরপুর থেকে একটা মোবাইল বাকি নিয়ে দিল ইয়া মিঠু, যে মিঠু তো বলে দিছে যে ওসমানের একটা মোবাইল দিয়ে দেন কাকা আমি টাকা দিব না, এটা তো আমার কোনো কথা না, এটা এটা হলো মিঠুর কথা, এটা মিঠু নিয়ে দিস আমাকে। তখন আমি বুঝে মোবাইলটা নিয়ে আসলাম, বাড়িতে আসার পরে ওই মিঠু চলে গেল, মিঠু চলে যে আমার মা সন্ধ্যা 7টার সময় বাড়িতে আসছে। মা যতটুকু আসার কি দিলি ততটুকু আমি আমার টাকা নিতে দিলি নাই, আমি কখন আর কি মিঠুর টাকা পাঠাবো, কারণ ক্লোজ ফ্রেন্ড ছিল। টাকা নিয়ে আমি মিঠুরে 5000 টাকা পাঠিয়ে দিলাম। 5000 টাকা পাঠানোর পরে মিঠু আমাকে বলছে ঠিক আছে তুই যদি মোবাইল পাইছিস টাকা তো আমি দিয়ে দিছিস, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হলে আমার বলিস। যে কাকার কাছ থেকে আমার মোবাইলটা নিয়ে দিছে সে কাকা আর কি জানতে পারে না যে ওই মেয়ে নিয়ে চলে গেছে বাড়ির থেকে। পরে কিছুদিন পর জানতে পারে যে মিঠু মেয়েটা নিয়ে চলে গেছে, ওই যার কাছে মোবাইল নিয়েছে তার নাম রিপন, রিপন মোবাইল দোকানের নাম। ওই রিপন ভাই আবার আমার মামার সাথে একটু সম্পর্ক ছিল, তো ওই মামার সাথে যোগাযোগ করছে যে মিঠু কারের নাম ইয়া মোবাইলটা এনে দিছে উসমান নামে, পোলাটার আমার একটু দেখা দরকার, কিন্তু রিপন ভাই আমার চিনে। রিপন ভাই বাজারে এসে আমাকে বলতেছে যে তুমি মোবাইল আনছো তুমি মোবাইলের টাকা দিবা, কারণ মোবাইল তো আমি রিপন ভাইয়ের কাছে ফোনে বলি নাই, ফোনে বলছে মিঠু মোবাইল নিয়ে যাবো নাহলে তুমি আমার টাকা দিও। মাত্র ওই মুহূর্তে মিঠু আমাকে ফোন দিছে, ফোন দিয়ে পর আমি বললাম গেই তুই যে আমার মোবাইল নিয়ে দিছিস রিপন ভাই তো আমার এখন ধরতেছে। পরে বলে কি ঠিক আছে তা রিপন কাকার কাছে তুই আমার দে। ফোন দিলাম রিপন ভাই কথা না শুনে ঠিক আছে কয় তুমি আজকে দিনের ভিতরে টাকা দিতে কো, না হয় আমি মোবাইলটা ওসমানের কাছ থেকে নিয়ে যাবো। তো কথা বলার পরে যাই মানছি, আমি মানছি বললাম কি ভাই যেহেতু ওই টাকাটা দিতে চাইছে কয়েকদিনের সময় চাইছে আমি আপনার টাকাটা দিতেছি, এই টাকাটা আমি ওকে দিয়ে দিই আপনার রিপন ভাইরে। এই এতটুকু ঝামেলা চলতেছে, হঠাৎ হঠাৎ ঝামেলা চলার পরে মোবাইলে টাকা দেওয়ার 7 দিন কিংবা 5 দিন পরে মিঠু আমাকে ফোন দিছে ঢাকা থেকে, ওসমান তুই একটু সর্বোচ্চ গোপালপুর ঘাটে আয়। আমার ওই কথা বললাম, বললাম কি আমার কাছে একটা টাকা নাই, আমার ভাড়া দিয়ে আবার সর্বনিম্ন 35 টাকা লাগবে যাইতে, আমার কাছে টাকা নাই। পরে বলে এটা কোনো টাকার কোনো সমস্যা নাই, আমি রাসেলরে পাঠাই দিতেছি, রাসেল ওর আবার স্বাস্থ্য ভাই মোটর সাইকেল ভাড়াই চালায়। পরে বলে কি রাসেল র্যাম পাঠাই দিতেছি, রাসেল তোর মোটর সাইকেল করে নিয়ে যাচ্ছে আর আসবি, আসার সময় আমার কাকার কাছে পিঠা তরকারি নিয়ে আসবি, ওই তো বাড়িতে আসতে পারে না, ওর বাড়ি থেকে পরিচয় দেয় না ওর অন্য কাকা। তো সেই রাসেল ওর কাকার বাড়িতে আমার নিয়ে যায় আমার বাড়ির থেকে এসে। তখন আমি রাসেলকে বললাম যে তুমি নিয়ে আসো, আমার হাতে দিছে রাসেল গাড়ি চালাইতেছে আমি পিছনে বসা। তখন আমি মিঠুর সাথে দেখা করলাম, পিঠা তরকারি হাতে দেওয়ার পরে ছোট একটা প্যাকেট আমাকে হাতে দেয়, ছোট একটা প্যাকেট এটা কি পরে আর কি ছেড়ার পরে দেখতে পারছি টিস্যু দিয়ে পেঁচানো, আপনার ওই যে কসমেটিক দোকানে ছোট শপিং ব্যাগ আছে না ভাই, ওই শপিং ব্যাগের ভিতরে ভরে টাকার গাডা দিয়ে পেঁচানো, ওইটা পেঁচানো ছোট একটা প্যাকেট আমার কাছে দিছে।
আচ্ছা
আমি ডাইন পকেটে করে আসতেছি, ফোনে কথা বলতে বলতে আমার সাথে সম্পর্ক ছিল একটা বন্ধুত্ব সম্পর্কে চেয়ারম্যানের মেয়ের সাথে আমাদের ইউনিয়নের, আর মিঠুর বাবা হলো ঢেউখালী ইউনিয়নের, আমাদের ইউনিয়ন হলো ভাসানচর ইউনিয়নের, দুই ইউনিয়নের দুইজন, চেয়ারম্যানের মেয়ের সাথে আমার সাথে সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক। তখন আমাকে ওই গাড়িতেই থাকা অবস্থা আমার প্যাকেটে যে ওই যে প্যাকেটটা নিয়েছে ওই প্যাকেটটা আমার পকেটে, তখন আমাকে ওই চেয়ারম্যানের মেয়ে মুক্তা আমাকে ফোন দিল, আপনি কোথায়? আমি বললাম সর্বদেশন আসিস। বলে আজকে সন্ধ্যার পরে যেভাবে হোক রাত্রে আমার সাথে একটু দেখা করবেন।
ওকে,
আমি আসবো পরে, অন্য সময় একটা সময় নিয়ে আসবো। পরে না, আজকে রাত্রির ভিতরে আসতে হবে। আমার সাথে এরকম পর্যায়ে কথা বলতে বলতে মাটি রাস্তা, একটা ডিসকভার গাড়ি সিভিল পোশাকে দুইটা আর কি লোক, পুরুষ লোক দাঁড়িয়ে আছে। আমরা তো গাড়ি নিয়ে আসছি, ওই হাত উচা করে দাঁড়া করেছে, দাঁড়াও। আর একটা লোক বলতেছে যে আমরা কিন্তু পুলিশ। আর যখন মিঠু আমাকে ওই প্যাকেট আমার হাতে দিল, তখন জিজ্ঞাসা করলাম আমি এটার ভিতরে কি, ও বললো কি এটা ওষুধ, ফারুক ব্যাপারীর কাছে দিবি, যার কাছ পিঠা তরকারি যার কাছ থেকে আনলাম তার কাছে আপনার ঔষধের প্যাকেটটা আমার দিতে বললো। আমি বিশ্বাস করে নিয়ে আসতাম, প্যাকেটটা সিঁড়ি নেই পকেটে রেখে দিছি। গাড়ি চালাইতেছে রাসেল আমার সাথে, ও রাসেলটা হাতুচা করেছে, তুই হাতুচা কর তোর চেক করবো, তোর চেক করে হাতুচা করে রাখছে। আমি ফোনে গাড়িতে বসে ফোনে কথাই বলতেছি, কারণ আমার তো মাথার ভিতরে না এটার ভিতরে যে কি। তখন আমাকে আরেকটা পুলিশ ডাক দিল যে এই তুই এদিকা। আমি ডাক দেওয়ার পরে আমি সাথে সাথে ওই পুলিশের সামনে আমি যাই, বলে কি তোর পকেটে কি? আমি তখন আমি ফোনে কথা বলতেছি আমি মুক্তার সাথে। পরে বলে কি তোর পকেটে? আমি বলছি কই স্যার, আমার পকেটে কি আছে? আমার হাত দিয়ে ধরেই বলে কি এটা কি? ধরার পরে আমি বললাম স্যার এটার ভিতরে ওষুধ। বলার পরে পকেটে কিনে ওইটা বাইর করে সাথে সাথে টান্দা ছিঁড়ে ফেলাইল, ছিঁড়ে ফেলানোর পরে সাথে সাথে খুলে দিকে ইয়াবা,
ওকে,
2 লাখ টাকার মাল,
যেটা আপনি জানতেন না।
আমি জানতাম না, যেটা আমি কি স্যার এগুলো আমি কিছুই জানি না। ওইটা খোলার পরে আমি দেখে চিনা ফেলাইছি, আমি কখনো ছোট থেকে এতটুকু পর্যন্ত বড় হয়েছি কখন আমি নেশা কোনো একটা জিনিস হাতে আমি ধরি নাই, আমি কখনো নেশা করি নাই, সিগারেটও ধরি না আড্ডা। ওটা ছেড়ার পরে আমি বললাম কি স্যার আমি ওগুলো কিছু জানি না, এটা আমাকে দিয়েছে আমাদের ঢোকাল ইউনিয়নের দুদুমি ব্যাপারীর পোলা মিঠু ব্যাপারী, আমি কিন্তু এটা কিছু জানি না। সাথে সাথে আমার হ্যান্ডকাপ পরে বেল ধরে হ্যান্ডকাপ পরে গাড়িতে উঠে নিয়ে আসলো। তখন আমি বললাম যে আপনি এমন কোন দিন আমার কোন ক্ষতি হয় না আমার লাইফটা যে আমার পড়ালেখা নষ্ট হয়ে যায়।
কোন ক্লাসে পড়তেন এই সময়টাতে?
তখন আমি ক্লাস 9 পড়তাম। এটা বলার পরে আমি কোনো কিছু করতে পারলাম না, আমাকে পুলিশ ধরে নিয়ে গেল। আমি পুলিশ এতবার রিকোয়েস্ট করতেছি স্যার আপনি আমাকে ছাইড়া দেন, আমার যেমন একটা কোনো দিন ক্ষতি হয়েছে আমার, আপনি এমন কোনো কিছু করেন না, আপনার কাছে আমার একটু রিকোয়েস্ট, এগুলা কিন্তু আমার না। অনেক রিকোয়েস্ট করার পরে যে পুলিশটা ধরে নিল, হ্যাঁ বলে কি যা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, থানায় গিয়ে তোরে ছাইড়া দিব। থানায় যাওয়ার পর আমাদের ওই থানার ভিতরেই আটকেলো, আমাদের থানায় তো আমার ধরে নাই, আমার দোষে সর্বদূষণ, আমাদের থানা হচ্ছে সদরপুর থানা, ও থানার গারতের ভিতরে আমাদের ঢুকাইলো দুজনকে। গারতের ভিতরে ঢুকানোর আগেই সবটা পুলিশের সামনে আমাকে দাঁড় করাইছে, দুজনকে দাঁড় করে দুইটা মহিলা পুলিশকে ডাক দিল, এই দেখে যান এই ছেলেদের ঢুকছে মাদক ব্যবসায়ী। এসআই বলে যে কতদিন ধরে এগুলা ব্যবসা করছ? পুলিশের কাছে বললাম যে এগুলা ব্যবসা কিন্তু আমি করিনি, আমি আমার কাছে এগুলা ছিল না, এগুলো আমি কিছুই চিনতাম না, এগুলো আমি কিছুই জানতাম না, আমার দুদিনের ছেলে মেয়ে ছেলে আমাকে দিছে এটা। এটা বলার পরে সে একটু নরম হয়ে গেছে। ওই সময় কথা বলার পরে মিঠু আমাকে ফোন দিছে।
ওকে,
মিঠু আমাকে ফোন দেওয়ার পরে আমি বললাম কি ফোনটা আমার কাছে না, আমার পুলিশ লয়ে গেছে, ধরার সাথে তো ফোন নিয়ে গেছে। তো ওই পুলিশের হাতে থাকতে ফোনটা দিছে, আমি স্যারের বললাম কি স্যার আমার একটা মিনিট সুযোগ দেন, আমি দেখবো কে ফোন দিছে। আমি দেখার সাথে সাথে দেখি মিঠু ফোন দিছে। তো মিঠুর সাথে প্রথম ফোনটা ধরে আমি একটা বকা দিছি, বকা দিয়ে বললাম কি তুই আমাকে কি দিছিস আমার যে পুলিশে ধরছে। পরে বলে কি তুই কোনো টেনশন করিস না, কোন পুলিশে ধরছে পুলিশের কাছে তুই দে। তো পুলিশের কাছে কি বলছে না বলছে সেটা আমি জানি না, পুলিশের দূরে যাওয়ার কথা বললো। পরে পুলিশ আবার আমার কাছে ফোন দিল, পরে বলে কি তুই কোনো টেনশন করিস না, আমার মা, ওর মা তো চেয়ারম্যান তখন, তখন বললো কি আমার মা আর আমার ফুফেজা তোর তোদের দুজনকে নিয়ে আইতাছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে এখন মাত্র পাঠা, কারণ বাইরে যেতে পারলিস না, পরে ওর সাথে আমার সাথে যোগাযোগ হবে, ওর মা কোথা আর ফুফে কোথা আর কোনো দেখা হয় নাই। তখন আমাদের গারতের ভিতরে ঢুকাইছে যেই দারোগা আমাকে ধরছে, তখন রাত্রে 3 থেকে 4 বার আমার কাছে আসছে, উসমান কি খবর ঘুমাস না, মা সাহেব আমরা আইতেছে সাইডে আবার বাথরুম। কখন আর কি কোনো থানার সামনে পর্যন্ত আমি যাইনি, জেল তো দূরের কথা, যখন দেখাশোনা করতেছে তখন আর কি আমার একটু ভালো একটা সম্পর্ক হয়ে গেল তার সাথে। পরে বললাম আপনি আমার বাড়িতে একটু ফোন দেন। পরে বলি কি বাড়িতে কি ফোন দিব, যে তোমার বাড়িতে এখন ফোন দেওয়া যাবে না, রাসেলের বাড়িতে ফোন দিয়েছি, রাসেলের বাড়ি থেকে তোমাদের বাড়িতে ফোন চলে যাবে, আমাকে কথা বলে। রাসেলের বাড়ি থেকে রাত 7টা বাজে লোক আইছে, 7টা বাজে লোক আইছে আমার বাড়িতে, তখন আর কি লোক আসার মতন কোন পজিশন নাই, আমার বাড়িতে আরেকটু দূর রাসেলের বাড়ি থেকে আমরা 5 টাকা ভাড়া অটো ভাড়া।
রাসেল আপনার সঙ্গে ছিল?
আমার সঙ্গে ছিল,
ওকেও ধরে ফেলেছে,
ওকেও ধরছে। পিছনে একটু কথা রেখে আসছে, যখন রাসেল আমাকে ধরে তখন রাসেল আমার ফাঁসাই দিতে চেয়েছিল। রাসেল বলি স্যার এই দেখেন আমার গাড়ির লাইসেন্স কার্ড, আমি গাড়ি ভাড়া চালাই, মাল তো আমার কাছে পান নাই, মাল পাইছেন ওর কাছে। পুলিশে বলার ফলে পুলিশ এই কথাটা মানলো না, পুলিশে বললো কি মাল তোদের দুজনের কাছে পাওয়া গেছে, দুজনই চল। পরে নিয়ে আসার পরে ওই যে রাত্রে 4:30টার সময় আমার বাড়িতে ফোন দিছে, ফোন গেছে যে আমার মামার মিতার কাছে ফোন দিছে। তো ফোন দেওয়ার পরে তখন ওই সময় আমার বাড়ির থেকে আসার মতন কোন পজিশন নাই আমার কাছে, লোক সকালবেলা আসছে আর রাত্রে রাসেলের বাবা মা আসছে। বাবা মা আসার পরে তাদের কাছে এই আমাদের জন্য 2 লাখ টাকা চেয়েছে পুলিশে দারোগা। 2 লাখ টাকা চাওয়ার পরে শুধু রাসেলের বাবাই আর রাসেলের বড় ভাই 30,000 টাকা হাতছে, 30,000 টাকা দুজনের জন্য সাথে, যে জায়গায় 2,00,000 টাকা চাইছে সেটা আমি জানতাম না, সেটা আর কি রাসুলের বাবা বললো 30,000 টাকা দিয়েছিলাম। তখন সারে নাই, সাথে সাথে চারজন সাংবাদিক এসে পড়লো টাকা চাওয়ার সাথে সাথে। দেখলাম চারজন সাংবাদিক আসার সাথে সাথে তখন আর কি আমাদের ছবি তুলতে দিল না দারোগা, দারোগায় ছবি তুলতে দিব আর কি সকালবেলা। তখন আমার বাড়িতে লোক আসতে পারলো না, সকালবেলা লোক আসছে আমার ভাই আর যে ওই যে লালসন ভাইয়ের কথা বললাম কসমেটিক দোকান করে, ওই লালসন ভাই আইসেই 1,30,000 টাকা দারোগার হাতে দিছে, আমার যেটা ভাই পরবর্তী হয়েছে স্বাস্থ্য ভাই, আমার অনেক ভালো জানতাম, বড় এখন ভাইয়ের মতো জানতাম আমি তাকে। পরে সে আর কি টাকা দিল, ওই টাকা দিছে পর টাকাটা রাখে নাই, দারোগা বলে কি এই আসামি এখান থেকে চালানো যাবে না, এখানে এই আসামি চালান দেওয়া লাগবে ফরিদপুর জেলে। পরে আমার বাপ মা অনেক কান্নাকাটি করতেছে, তার বাবু বললো যেহেতু চালান দিতে চায় তো আজকে দিনের ভিতরেই তোদের দুজনকে ফরিদপুর জেল গারদ থেকে নিয়ে আসুন, একথাটা বললো। তো এই চলে গেলাম, এই আপনার চালান দিয়ে দিল ফরিদপুর গারদের ভিতরে ঢোকানোর পরে উকিল ধরালাম, পেশকার ধরলাম, যাই কিছু অনেক কিছু ধরার পরে সন্ধ্যার সময় আমাকে জেলখানার গেটে প্রথম যখন নিছে তখন তো জেলখানা চিনতাম না, অনেকটাই কষ্টের ভিতরে ছিলাম। জেলখানার প্রথম গেটের ভিতরে নিয়ে নাম ঠিকানা সবকিছু জিজ্ঞেস করে ভিতরে ঢুকায় এক এক করে। ঢোকানোর পর প্রথম যখন আমি ইস্টে ঢুকলাম, জেলখানার ভিতরে ঢুকলাম, যখন প্রবেশ করাইলো তখনই আর কি যার কাছে যে কিছু টাকা
টাকাটা নিল না কেন, 1,30,000 টাকা,
1,00,000 টাকা না নেওয়ার কারণ 2,00,000 টাকা চাইছে, 2,00,000 টাকা চাইছে, 1,30,000 টাকা দিয়েছে দেয় নাই। আর এই না নেওয়ার কারণ হচ্ছে চেয়ারম্যানের বউ যেটা আর কি মিঠুর মা, মিঠুর মার সাথে সর্বজন থানার দারোগার সাথে অনেক সম্পর্ক ছিল।
ওকে, আমরা এই জায়গাটায় বিরতি নিব, 4 মিনিটের বিরতি। আর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আর আরেকটি বিশেষ অ্যানাউন্সমেন্ট আজকে চিটাগং বাসীদের জন্য আমি দিতে চাই, সেটা আমি এখন বলছি না, একটু পরে হয়তো বা বলবো। তো সবাইকে রিকোয়েস্ট করব আমার সঙ্গে কানেক্ট থাকার জন্য, শোনার জন্য। আমি আসলে কি বলি, ওসমান রয়েছে আজকে জীবনের গল্প বলার জন্য, আমরা বিরতির পর ফিরে আসবো আবার ওসমানের কাছে। এবং এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি যে হ্যালো 8920 থেকে শুরু করে যাবতীয় অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে আমার সঙ্গে সরাসরি কথা বলা, ইভেন ডরের নতুন সেগমেন্ট ডর নিয়ে কিংবা যা বলিব সত্য বলিব যে কোনো অনুষ্ঠান নিয়ে আমার সঙ্গে কথা বলতে চাইলে আপনি আমার ওয়েবসাইটের মাধ্যমে আমাকে নক করতে পারেন। আমার ওয়েবসাইটটি হচ্ছে www.rj-kebria.com, আমি আবারও বলছি www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। ওখানে গেলে আমার সবগুলো সোশ্যাল সাইট ওখানে দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে ফলোয়ার হতে পারেন কিংবা আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, সবগুলোর লিঙ্ক আপনি ওয়েবসাইটে পাবেন। এবং একেবারে শেষের দিকে এসে লেটস টক নামে একটা সেকশন আছে, ওখানে চাইলে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
স্বাগত আরো একবার, আমরা শুনছি হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে, আরজে কিবরিয়া আমি আপনার সাথে রয়েছি এবং ওসমান আজকে জীবনের গল্প বলছে। চিটাগং বাসীর জন্য গুড নিউজটা একটু পরে না হয় বলছি, তার আগে আরেকটি বিষয় বলতে চাই, সেটা হল যে যারা আমার ফেসবুকে এসে কানেক্ট আছেন এবং আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান ইনবক্সে টেক্সট করতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj, আমি আবারও বলি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজি কিবরিয়া নামে। এছাড়া আপনারা এবিসি রেডিওর ফ্যান পেজ থেকেও আসতে পারেন, এটা ফেসবুক ভেরিফাইড পেজ, যে পেজটি ভেরিফাইড দেখবেন সেখান থেকে নক করবেন। ওকে, আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরে ওসমানের কাছে, যেখানটা আমরা ছিলাম, আপনি জেলের কিছু একটা বলছিলেন। জি, তারপর
তখন জেলখানার ভিতরে ঢোকানোর সাথে সাথেই মানুষের পকেটে ওই মেয়াজ কাঠিকুটি থাকলে সব ফালাই দিব, কিছু রাখবো না, যেটাকে বলে আমদানি আপনার জেলখানার ভিতরে। তখনই আর কি নতুন আসামিকে ওই আমদানির ভিতরে রাখা হয়।
আমদানির ব্যাপারটা কি আসলে, মানে কি
আমদানির ব্যাপারটা হচ্ছে নতুন আসামি যারা ঢুকে তার ভিতরে রাইখে আপনার সকালে গুনতি দেয় কয়জন আসামি আছে, তখন ওইখান থেকে সকালবেলা বের করে জেলারের সামনে হাজির দেওয়া।
ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমদানিতে রাখলো আপনাকে।
রাত পর্যন্ত আমরা থাকলাম, তখন একটু টেনশন, খালি কান্নাকাটি করতেছি, জেলখানা কখনো চোখে দেখিনি, বাবা মা যে কষ্ট করতেছে আমার জন্য। তখন আমার পরিচিত একটা লোক পেয়ে গেলাম, যে চন্দ্রপাড়া বাড়ি, যে কাকা আমাদের এখানে একটা পরিচিত লোক আছে, সেটা সুমন ভাই, আপনি কি চিনেন? জানতাম যে আমাদের ফরিদপুর জেলা আছে সে। তার নাম বলে পড়লো, বললো কি যে এটা হলো চৌকায় থাকে যেখানে পাক করে, সকালবেলা তোমাদের যাইতে দেবো না, তো তুমি কয়েদি যাকে বলে তাকে সাজা দেয় কয়েদি, ওই কয়েদিকে দিয়া তুমি খবর পাঠাবে সুমনকে, সুমন একটু আসতে বলছো উসমান। সকালবেলা আমাদের আমদানি থেকে বের করা দেওয়ার পরে জেলার সামনে হাজির করায়, হাজির করানোর আগে যাদের মাথায় চুল বড়, তাদের চুলগুলো একবার ছোট ছোট করে কেটে দিব, যেটা ছিল আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার শরীরের। জেলার সামনে যাওয়ার আগে আমার চুলগুলো কেটে দিল একবার ছোট করে। চুলগুলো কেটে দেওয়ার পর এরকম কান্নাকাটি করতেছে, আমি নিজ দিকে তাকিয়ে রয়েছি, চুল কাটতেছে, আমার চোখের পানি পড়তেছে জেলখানার ভিতরে। তখন সুপারের সামনে হাজির হইলাম, সব কথাবার্তা বলে জিজ্ঞেস করলো কোথায় বাড়ি, কি করো না করো, কিভাবে কি মামলা খাইছো।
যার মামলা যত বড় তার সম্মান তত বেশি ওখানে। ওকে,
তখন আর কি ওই সামনে কেস কার্ড দিয়ে ছবি তুলে আর কি বের করে দিল। আমদানি থেকে ওইখান থেকে আবার পাশ করায় যে কয় নম্বর ওয়ার্ডে থাকবো, তাদের বয়স কেমন, আমাদের বয়স দেওয়া হয়েছে ওইখানে 18 বছর। আমাদের দিল 10 নম্বর ওয়ার্ডে, যেমন আমাদের বয়সের যে ছেলেরা এখানে থাকলাম এক সপ্তাহ যাবো, দু একদিন পরে মনে হয় এক বেলা ভাত খাইতাম, তখন কিছু খাইতে পারি না, কিছুই ভালো লাগতো না, প্রতিটা দিন কান্না, কোথায় আসলাম। সকালবেলা একটা রুটি দেয়, টুখানি গুড় দিয়ে, দু একদিন পর পর মনে হয় একটা করে রুটি খাইতাম, পরে দিয়ে দিতাম, হয়তো ভাত এক বেলা খাইতাম। দুপুরে দিত আপনার একবারে মানুষের হাত ধোয়া যে পানি থাকে সে পানির মতো ডল, সেটা আমি খাইতে পারি না। তো তখন ছিল সুমন ভাই, রেস্তার মতো মামাতো ভাই লাগে, সেটা হলো আপনি লাইফ সাজা তাকে, তার সাথে আমার সাথে ভালো সম্পর্ক, সে আমাকে খাওয়ান দিত। তো ওইখানে থাকতে থাকতে অনেক বয়স বিশ লোক আর কি আমাদের কাছেও থাকে, কিন্তু ওইখানে থাকা পর্যায়ে বোধহয় মান সম্মানে একটা দাঁড়াই গেলাম আমি, যেখানে ওই ওয়ার্ডের ভিতরে আমাকে একটু সবাই সম্মান দেয় আমাকে।
ওকে,
পড়াশোনা করতাম, সবকিছু বুঝতাম। তখন জেলখানার সামনে স্থানীয় যাদের বাড়ি, তারা কিছু পোলাপান আমাদের ওয়ার্ডে থাকতো, ওদের হলো রাইটারের দায়িত্ব দিছে। ওয়ার্ডের যে কজন আপনার আসামি আছে, প্রতিদিন তিন বেলা করে গুন্তি দেওয়া লাগতো, আর রাইটারের দায়িত্ব মতন সব পোলাপান চলবো, রাইটারের উপরে হলো ইনচার্জ। ওই রাইটারে যে ছেলেটা করে, ওই ছেলেটার ব্যবহার আস্তে আস্তে খারাপ, ওই হলো নেশা করে, ওরা জেলখানার ভিতরে গাঁজা খায়, ইয়াবা খায়, মদ খায় ওরা ভিতরে। কিছু মানুষের চোখে আর কি সন্দেহ পেরে গেছে, ওরা রাইটারই করে, সবার সাথে জঞ্জালও করে, যে সবেদারের কাছে, জেলখানার সবেদারের কাছে, ভাই সবেদারের কাছে যে বললো আমাদের ওয়ার্ডে যে রাইটারটা আছে, রাইটারটা চেঞ্জ করে আপনি উসমানকে রাইটারটা দেন। ওই এগুলো সব ভালো বুঝে, ওর সাহস আছে, সব দিকে কথাবার্তা আমার এটা বুঝতে পারলো, আমার রাইটারের দায়িত্ব দিল ওয়ার্ডের ভিতরে। দেড় মাস থাকার পর
সব জেলের ভিতরে,
জেলের ভিতরে তখন তো আমার ওয়ার্ডের 10 নম্বর ওয়ার্ডে ছিল আপনার 88 জন আসামি, আর ওয়ার্ড তো অনেক ভিন্ন ভিন্ন আছে। তখন আমার রাইটারের দায়িত্বটা দেওয়ার পরে আমি তখন ওই দায়িত্বটা পালন করতেছি, সবাই আর কি মুগ্ধ হয়ে গেছে যে ওই রাইটার আর উসমান ভালো করতেছে, আসামির হিসাব রাখতেছে। যাই হোক, ওটা করতে করতে ওই যে ছেলে আমার আগে যে ছেলেরা রাইটের দায়িত্ব ছিল, তখন ওদের মনে আমি সন্দেহ পেরে গেলাম যে আমরা স্থানীয় এখানে থাকতে উসমান কেন রাইটারি করে এরকম ক্ষমতা দেখাবো ওই ওয়ার্ডের ভিতরে। আমি ক্ষমতা দেখাই দিছি আমি ওখানে সব ওয়ার্ডের ভিতরে। তখন ওদের মনে একটা সন্দেহ পেরে গেল, তখন ওরা আমার নামে গুটিবাজি করতেছে জেলখানার ভিতরে, উসমান যে সব পোলাপানরে মারে, এই কেউ মারার কি দায়িত্ব কি ওরা দেওয়াছে, এরকম ছবিদারের কাছে আর হুমায়ুন উস্তাদের কাছে সেটা বললো, যে আগের রাইটার। আর ওইগুলা বলার ভিতরে ভিতরে আমাদের আমার সাথে একটা ছেলে থাকতো, কলম বানাইতো সুতা দিয়া, ভাইয়া কেউ যদি প্রেম করে কোনো মেয়ের সাথে, তখন ওই সুতা দিয়ে কলমের উপরে নাম লিখে দেয় অনেক মডেল করে সুন্দর করে, সেটা একটা কলম আমার কাছে পর্যন্ত এখন আছে। ওইগুলা দেখতে দেখতে আমি ওর বকাবাজি করতাম মনে মনে, এগুলো কিভাবে ওই বানাইলো, ওটা দেখতে দেখতে আমি শিখে গেছি। যে অনেক আসামি ওটা আমার কাছে অর্ডার দিতে আসতো যে ওসমান ভাই আপনি এটা বানাই দেন, যেটা কলমের উপরে সুতা দিয়ে নাম লিখতে হয়, একটা না 5 ঘন্টা পয়সা থাকা লাগে, উঠা যাবো না, ছাড়লে নষ্ট হয়ে যাবে, ওইটা আমি বানাইলাম। ওই একটা করে কলম বানাই দিলাম, আর এক প্যাকেট করে গুলির সিগারেট দিত, জেলখানার ভিতরে তো টাকা চলে না, ওই সিগারেট গুলো আমি বিক্রি করতাম, বিক্রি করে আমার পিস্তে টাকা জমাইতাম আমি। এক সময় আমার 5,000 টাকা হয়ে গেল জেলখানার ভিতরে। টাকা হওয়ার পরে 2,000 টাকা আমার প্যান্টে ভিতরে কোমরের ভিতরে গাইতে রাখছি, আমি তো ওখানে পাঁচক্ত নামাজ পড়তাম। আমার ওয়ার্ডের ভিতরে কোন ইমাম ছিল না, তখন আমি ইমাম হয়ে নামাজ পড়াইতাম, তখন সবাই জানতো ওই হুজুর আবার রাইটার, তখন দায়িত্বটা পালন করতে সবাই মুগ্ধ হয়েছে আমার রাইটারই করতে। এই কলম গুলা বানানো আবার জেলখানার ভিতরে অদ্ভুত, সবে দ্বারা হুমায়ুন ওস্তাদ জানতে পারলো জেলখানার ভিতরে আমাদের ফরিদপুরে যে উসমান নামের এক ছেলে রাইটার, ওই লোক ভিতরে কলম বানায় যেটা অবৈধ। তা আমাকে হঠাৎ একদিন সবেদার সাহেব বললো যে উসমানকে তুমি বাইরে আসো, পর আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি এগুলা বানাও কতদিন থেকে। আমি বললাম কেমন কাহিনী স্যার, যে আমি এগুলা বানাইতেছি কিছুদিন যাবৎ, আপনি আমাকে একটু সুযোগ দেন আমি এগুলা বানাই, কারণ আমার বাড়িতে অত টাকা পয়সা দিয়া যান আমাকে, এগুলো আমি টাকা জমাই এগুলো আমি খাই। এই কথা বলছি বলে সবেদার সাহেব একবার নরম হয়ে গেছে, এই ছেলেটা বানাক। এই কথা বলার পর হুমায়ুন উস্তাদ আমার নামে একটু শত্রুতা হয়ে গেছে, ডাইরেক্ট সুপারের কাছে বলছে যে 10 নম্বরের রাইটার উসমান অবৈধ মাল এখানে ব্যবহার করতেছে। তো একদিন আমার সকালবেলা জেলার সাহেব আমাকে ডাকলো, আমার কাছে জিজ্ঞেস করলো তুমি এই কলম বানাই শিখছো কতদিন পর্যন্ত। আমি বললাম কি স্যার আমি এখানে কলম বানাই, ঠিক আছে আমি এখানে আসার 1.5 মাস পরে আমি কলম বানাই।
এর মধ্যে আপনার ফ্যামিলি আপনার সঙ্গে যোগাযোগ করেছে?
জি জি, যোগাযোগ করে
র্যান্ডম পয়সা করে দিচ্ছে।
হ্যাঁ, ওটা তো উকিলের কাছে দৌড়াদৌড়ি করতেছে,
উকিল খাচ্ছে পয়সা।
জি,
ওকে।
পরে ওই কলম গুলা বানানোর পর্যায়ে আমার জেলার আমার কাছে জিজ্ঞেস করলো তুমি কতদিন যাবত এই কলম বানাইতেছো। আমি বললাম কি স্যার এখানে আমি আসছি 2 মাস যাবত, আমি 15 দিন ধরে এখানে আমি করতেছি এই কলম বানাইতেছি। তুমি কলম মানে এগুলো সাহস পেলা কার থেকে কোথার থেকে এগুলো আনছো? পরে বললাম কি স্যার আমার যখন হাজিরা ছিল কোর্টে তখন হাজিরা যাওয়ার সময় আমি কলম শুতে আনছি, কারণ আমার বাড়ির থেকে আমার পুরো ফুলভাবে টাকা দিয়ে চালাইতেছেন। আমি একটু কিছু মায়ের সঙ্গে কিছু কথা বললাম জেলারকে যে আমি কলম বানাইয়া কিছু টাকা অর্জন করে আমি এগুলো খাইতেছি। তার সাথে বললো ঠিক আছে তুমি যেহেতু টাকা এগুলো খাইতেছো তাহলে তুমি বানাও, তোমার জন্য আজকে থেকে এই জেলখানার ভিতরে এটা পাশ করে দিলাম আমি।
ওকে,
এটা হলো কলম বানানোর জন্য। সে কলমটা আমার কাছে এখন একটা আছে, কলম
আছে এই মুহূর্তে আছে সাথে আছে, দেখি একটু প্লাস্টিকের উপরে। ও ওয়াও, বিউটিফুল, ভেরি ইন্টারেস্টিং। বাহ, সুতার কাজ, কলমের উপরে সুতার কাজ,
সুতার কাজ। এটা আপনার শিশি কালি ফুলে গেলে আপনি শিশ পাল্টাই নিতে পারবেন, এটা আর কি কখনো নষ্ট হবে না।
রাইট, এটা যদি আপনারা দেখতে চান ফেসবুকে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পিস্টি আছে আরজে কিবরিয়া নামে। হ্যাঁ বলুন, তারপর
এই কলম গুলা দেখার পরে ইয়া জেলার সাহেব আমাকে বলল তুমি যেহেতু টাকা পয়সার জন্য কলম বানিয়ে এখন টাকা উপার্জন করিয়া যে খাইতেছো, বাসা থেকে যেহেতু টাকা দিতে সমস্যা তাহলে তুমি বানাও, তোমার জন্য আজকে জেলখানার ভিতরে এই কলম বানিয়ে তোমার পাশ করে দিলাম আমি।
ওকে,
ওখান থেকে আমি রাইটারি করতে করতে আগে যে রাইটার ছিল ওই রাইটারের মনে আমি সন্দেহ পড়ে গেলাম যে আমরা এখানে স্থানীয় ছেলেরা থাকতে দূর থেকে একটা ছেলে এসে রাইটারি করে পোলামনের সামনে কেন অত্যাচারী করবে, কারণ আমি রাইটারি ওখানে চালাইতাম।
রাইটারি বলতে কি কাজ ছিল, দায়িত্ব বলতে?
কাজ ছিল বলতে দিনে তিন বেলা সুপারে গুনে দিতে হতো কয়েকজন আসামি আমার ওয়ার্ডের ভিতরে আছে, একজন আসামি যদি না পেতে তাহলে আমাকে ধরবে।
ও, আপনি সবসময় খেয়াল রাখতেন কতজন আছে?
কতজন, আর ভাত মাছ যা দেয় ওটা আমার অর্ডারে দেওয়া হবে।
ওকে,
তখন আর কি জেলার কাছে আমি একটা ভালো একটা পর্যায়ে ছিলাম, যাই আমার হাজিরার তারিখ ফেলাইলো যে তোমার ওই তারিখে জামিন হওয়ার সম্ভাবনা আর কি, যত কান্নাকাটি করে আমার বাবা মা আমাকে সান্ত্বনা দিয়ে গেল।
ওকে,
আমাকে থানায় ধরছিল আপনার 2015 সালের অক্টোবর মাসের 6 তারিখে, জেল থেকে ছাড়া পাইছি আমি 16 সালের জুলাই মাসের 20 তারিখে বুধবারে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে শনিবারে আমার আম্মা আমার আব্বা ঢাকায় পাঠিয়ে দিল, বলবে দেশে থাকতে পারবি না তুই ঢাকায় চলে যা। তা মেজো ভাই ঢাকা খিলগাঁও দোকান নিচ্ছে, তখন আমি দোকানে আসছি। তা আমি দোকানে আসার পরে আমার মেজো ভাই বলো যে তুই দোকানে থাক, আগে যে কাজ করছি ওই কাজে আমি চলে যাই। মোট আর কি দোকানে থাকার 20 দিন পরে
আমার দোকান যেন ছিল আপনার ভাইয়ের
ফার্নিচারের দোকান, ফার্নিচার রেডিমেড। তখন ওই আপনি জামিন পরে দোকানে যে 20 দিন থাকা পর যায় আমার দোকানের সামনে একটা মেয়ে আসলো, কেসে বসা মেয়ে এসে সামনে দাঁড়ায় আমাকে বলতেছে ভাই আপনার ফোনটা একটু দিবেন। তা বলছি কিসের জন্য সমস্যা? পরে বলি কি আমার ফোনটা পাইতেছি না, আমার ফোনটা একটু ফোন দিব। তা বলছি ঠিক আছে আপনি বসেন, আমার ফোনে টাকা নেই, আমি টাকা ভরে এনে দিতেছি। তাই ও টাকা আপনার রিচার্জ করার পরে ওর ফোনটা আমি দিচ্ছি, আমার টেবিলের উপরে রাখছি ফোনটা দিয়ে। তো ওর ফোনে আপনার ডায়াল নাম্বারে ফোনটার নাম্বারটা কাইটে জানাই, নাম্বারটা না কাইটাই ওই চলে গেছে। তো ওই নাম্বারের প্রতি আমার অতটুকু স্মরণ নাই যে আমি ওর নাম্বারটা রাখছি, একটা মেয়ে ফোন দিছে এই নাম্বারটা ফোন দিব, এরকম আর কি ধান্দা ছিল না। তারপর দিন ওই আমার ইমোতে যায় নাম্বার সেভ করে ইমোতে যে লাইকসা হাই হাউ আর ইউ, তাই আমি যে এটার অ্যান্সার করছি ফাইন। তো এরপর থেকে ওই মেয়েটার সাথে আমার সাথে আপনার বন্ধুত্ব একটা সম্পর্ক হয় যে SMS এর ভিতরে। আমি বললাম ওই আমাকে বলল যে আমি কি তোমার
আগে থেকে চিনতেন
না? মেয়েটাকে আমি আগে থেকে চিনতাম না,
মানে এমনিতে আপনাদের দোকানে
এসেছি। জি জি, এই প্রথমই আর কি।
ওকে,
তো SMS এর মাধ্যমে ওর সাথে আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক হওয়ার পরে তো ওই আমার যে নাম্বারটা দিছে হঠাৎ ওই নাম্বারটাই আমি আমার এভিতে সার্চ দিছি, দেখলাম যে আইডি নাম
আইডি আছে।
জি, তো সার্চ দেওয়ার পরে আমি হঠাৎ ওই আমাকে ফোন দেওয়ার পরে আমি বলতেছি কি
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল, তখন যে মেয়েটার সাথে আমার সাথে কথাবার্তা হয় বন্ধুত্ব সম্পর্ক, তখন আমি ওর কাছে নামটা জিজ্ঞেস করি নাকি তোমার নামটা কি? তখন নাম্বারটা দিয়ে সার্চ দেওয়ার পরে দেখলাম যে নাম ছিল আর আইডিতে। পরে আমি ফোনটা জিজ্ঞেস করলাম যে আপনার নামটা কি আপনি একটু বলতে পারেন? পরে বলি কেন সমস্যা কি? পরে বললাম, পরে বলি কি যে আমার নাম তো আপনার কাছে আমি বলি নাই কখনো, তাহলে কিভাবে আপনি আমার নাম জানলেন আশ্চর্য? তো এই কথা বলার পরে আমি বললাম কি তাহলে যে FBতে আপনার যে আইডি এটা কি আপনি রিয়েল আইডি? পরে বলি কি আপনি এখন রিকোয়েস্ট পাঠান আমি অ্যাকসেপ্ট করতেছি।
ওকে,
জিজ্ঞেস পাঠানোর পরে অ্যাকসেপ্ট করার পরে বলে আমি কিভাবে আপনি জানলেন যে আশ্চর্য হয়ে গেছে যে FBI সম্বন্ধে কি ওই সময় কি বুঝছে না বুঝছে সেটা আমি হয়তো জানি না। পরে এরকম কথাবার্তা সম্পর্ক হওয়ার পরে হঠাৎ আমাকে একদিন বলে যে আপনি আমাকে আপনি না বলে আপনি তুমি বলে ভাষাটা আমার অনেক ভালো লাগবে। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে আজকে থেকে তুমি ভাষাটা বলি। তুমি ভাষা বলার পরে তিন চার দিন যাওয়ার পরে আমাকে বলতেছে যে আমার তো মনের ভিতরে অনেক কষ্ট, সেই কষ্টগুলো সবার কাছে আমি শেয়ার করতে পারি না, হয়তো আপনার কাছে আমি শেয়ার করতে পারবো। আমি বলি কি কষ্ট সেটা আমার কাছে শেয়ার করো সমস্যা নাই। পরে বলি কি আমার ফ্যামিলিগত ভাবে আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক, আমাকে ছেলে নিবে। তা আমি বললাম কি বিয়ে ঠিক সেটা তো অতটুকু, কারণ ওর সাথে আমার কোন বন্ধুত্ব সম্পর্ক যতক্ষণ প্রেমের সম্পর্ক হয় নাই। এটা আমাকে শোনাইলো এটা শোনানোর পরে আমি কোন আর কিছু বলতে পারলাম না।
এই ধরনের কথাবার্তা আপনার সঙ্গে প্রথম দিনেই কেন বলবে, মানে হঠাৎ করে
বন্ধুত্ব সম্পর্ক হওয়ার ভিতরে কথাটা আসলো।
ওকে ওকে, মানে প্রথম দিনেই মোটামুটি পার্সোনাল অনেক বিষয়ে আপনার কথা বলছেন।
প্রথম দিনই পার্সোনাল একটা বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে আলোচনা করছে।
একটা বিষয় লক্ষ্য করবেন প্রিয় শ্রোতা, ওর জেল জীবনের পরের জীবনটা কিন্তু একটু ঘুরে যাচ্ছে, আমরা কিন্তু সেখান থেকে বের হয়ে এসে অন্য গল্পের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ বলেন, তারপর
তো এই কথা আমার কাছে শেয়ার করার পর আমি বলছি ঠিক আছে, ওটা তো আমার মাথায় না, কারণ ওর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক, যে বিয়ে হয়েছে ওর সাথে আমি সম্পর্ক করলাম, ওর যে আমি ওরা ছাড়া বাঁচবো না এমন কোনো কথা না। যে হঠাৎ কিছুদিন পর আবার বলে যে আমাকে তো ওই ছেলে নিয়ে যাবে, আমি কিছু আমার প্রতি দুর্বল হয়ে গেছে, কথা বলতে বলতে হঠাৎ আমাকে বলতেছে যে আমি কিন্তু তোমাকে ভালোবাসি। বন্ধুত্ব সম্পর্ক হওয়ার পরে
কতদিন পরের ঘটনা এটা?
এটা আপনার সর্বনিম্ন আপনার 20-25 দিন,
20-25 দিনের মধ্যে ভালোবাসা শুরু।
এটা বলতেছে যে আমি কিন্তু তোমাকে ভালোবাসি।
মেয়েটা সম্পর্কে আপনি জানতেন কিছু, যে কোথায় থাকে কি করে এরকম কোনো কিছু?
জানতাম এটা আমাদের এখানে থাকে, আমি যেখানে থাকতাম ওইখান থেকে আপনার 20 টাকা রিক্সা ভাড়া, সেটা আপনার খিলগাঁও ঢাকা।
আচ্ছা,
তো এখান থেকে আমাকে বলে যে আমি কিন্তু তোমাকে ভালোবাসি, মানে তুমি আমাকে ভালোবাসি, তোমার সাথে আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক, তাহলে এটা কিভাবে সম্ভব? পরে কিনে বলে কি না, আমি তোমার সাথে বন্ধুত্ব সম্পর্ক যাই হয়েছে কিন্তু তোমাকে আমার পছন্দ করি, তোমাকে আমি ভালোবাসি।
আচ্ছা,
এই ভালোবাসার ভিতরেই ওই যে আমাকে বলছে যে আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার সাথে বিয়ে ঠিক, সেটা ওই ছেলে তো আর নিতে চায় তার প্রতি দুর্বল হয় না, আমার প্রতি যতটুকু দুর্বল হয়েছে তার কাছে সে যাবে না। ওই আমাকে বলতেছে যে আমি তোমার কাছে চলে যাবো, তো এইভাবে কথা বলে যেতেছে যে আমি তোমার কাছে চলে যাবো, তোমার কাছে চলে যাবো, হঠাৎ আমাকে বলে আমাকে কিন্তু নিয়ে যাবে অসত পথে। তখন আমি আবার একটু দুর্বল হয়ে গেলাম, তাই আমি বললাম কি ঠিক আছে, তোমার যেহেতু বিয়ে হয়ে যাবে, তুমি অন্য ছেলের কাছে চলে যাও, থেকে এটা কিন্তু আমি সইতে পারবো না, তুমি যা কিছু করার করো কিন্তু আমি কিন্তু এখন তোমাকে আমি বিয়ে করতে পারবো না, তুমি আমার জন্য ওয়েট করো। বললো কি ঠিক আছে আমি তোমার জন্য ওয়েট করবো। এরকম ওই কথার সময় যে এরকমই কান্না করতেছে মেয়ে, সেটা আর কি আমি সহ্য করতে পারিনি, এরকমই আর কি কান্না করতেছে অনেকটাই।
হঠাৎ করে মেয়েরা এসে যেহেতু আপনার নাম্বারটা নিয়ে গেল, আমার একটু জানার আছে যে মেয়েটা কি আপনাকে আগে থেকে চিনত বা আগে থেকে ফলো করেছে, এরকম কোনো কিছু কি ছিল?
সেটা আমি জানি না,
সেটা আপনি জিজ্ঞাসা করেন নাই?
জিজ্ঞেস করিনি।
আচ্ছা,
যে কান্নাকাটি হইতেছে, কান্নাকাটি হওয়ার পরে যে বলে কি ঠিক আছে আমি তোমার জন্য ওয়েট করবো, আমার গায়ে রক্তমাংস থাকা পর্যন্ত আমি অন্য ছেলের কাছে চলে যাবো না, আমি তোমার কাছে যাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এইভাবে আমার সাথে সম্পর্ক চালাই যাও, আমার যখন সময় হবে, আমি বাড়ির সবার ছোট, আমি এখন বিয়ে করতে পারবো না, আমার বড় দুই ভাই আছে, বড় দুই ভাই এক ভাই এখন বিয়ে করে নাই, আমি সবার ছোট, আমি এখন বিয়ে করতে পারবো না, আমি কোথায় নিয়ে তোমাকে রাখবো?
এটা 2017 সালের ঘটনা।
ঠিক আছে আমি ওয়েট করবো। এ ধরনের কথা বলার পরে হঠাৎ আমাকে বলতেছে যে তুমি আমার সাথে বরিশাল দেখা করো।
কোথায় দেখা করো?
বরিশাল। 2017 সালে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে আপনার স্কুলের বিদায় অনুষ্ঠান, SSC পরীক্ষা দিই। তখন বললো যে তুমি আমার সাথে একটু দেখা করো বরিশাল এসে। তা আমার মামলাটা ছিল, মামলাটার হাজিরা হচ্ছে আপনার 27 তারিখে, আর ও আমাকে বলছে যে 26 তারিখে আমার আমার অনুষ্ঠান যে স্কুলে, তাহলে তুমি আমাকে একটু দেখতে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বলছি আমি এখন যেতে পারবো না, আমি তোমার সাথে আমি 26 তারিখে বাড়িতে যাবো, 26 তারিখে বাড়িতে গেলে তোমার সাথে দেখা করবো না, আমি 28 তারিখে তোমার সাথে দেখা করবো। 26 তারিখে আমি বাড়িতে চলে গেলাম, আমার সাথে একটা দ্বন্দ্ব লাগলো যে রাত্রে একটা কথা নিয়ে।
কার সঙ্গে দ্বন্দ্ব লাগলো? আপনি বরিশালে গেলেন?
বরিশাল আমি যাইনি, আমি গেছি আপনার 26 তারিখে আমাদের ফরিদপুর দেশের বাড়িতে, আমার মামলাটা
হাজিরা দেওয়ার জন্য। আচ্ছা, তো ওর সঙ্গে কথা নিয়ে দ্বন্দ্ব লাগলো, তারপর
ওর সাথে দ্বন্দ্ব লাগলো রাত্রে একটা কথা নিয়ে। দ্বন্দ্ব লাগার পরে আমাকে বললো যে ঠিক আছে তোমার সাথে আমার কথা বলবো না, তুমি আমার সাথে কখনো আর ফোন দিবে না, আমিও তোমাকে কখনো ফোন দিবো না। আমি ঠিক আছে আচ্ছা তুই আমার কোন সময় ফোন দিবে না, আমি রাগ হয়ে বলতেছি। তো আমি বাড়িতে যাওয়ার পরে আমি যখন মামলার হাজিরা দিই, আমি তখন 28 তারিখে ঢাকায় এসে বললাম, তখনই আমার ফোন দিয়ে কান্নাকাটি করতেছে তুমি আমার সাথে দেখা করলাম না, কারণ তুই তো আমার সাথে দেখা করস নাই, তাহলে আমি কিভাবে তোর সাথে দেখা, তুই তো আমার সাথে দ্বন্দ্ব করছিস। আর মেয়েটা আমাকে বলছিল যে আমি ঢাকায় কিছু পোলাপান পড়ালেখা করাই, 4, 5, 3 এই 3 ক্লাসে পোলাপান পড়ায়। তার মধ্যে তুমি ঢাকায় কি করো? বলছে আমি পড়াশোনা করি আর বাচ্চাদের পড়াই। আর আরেকটা কথা বলছে যে আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার হলো বিয়ে ঠিক, এই কথাটা আমার একটা কথা বলছে। এটা আমার মাথায় আছে যে বাবার বন্ধুর ছেলে বিয়ে ঠিক, এটা যেহেতু ফ্যামিলিগত ভাবে, সেটা তো আর কোনো পার্সোনাল ভাবে না, তো এটা আমার মাথায় আছে। ওই দেখে আমার রাত্রে হঠাৎ একটা কথার ভিতরে আমার বললো আমি যদি আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়, আমি যদি অন্য স্বামীর সাথে সংসার করি, তখন যদি সংসার ছাইরে আমি তোমার কাছে আয়সা করি, তাহলে কি তুমি আমাকে গ্রহণ করবা? আমি বললাম কি এটা কখনো সম্ভব না, তুমি যদি তোমার বিয়ে হয়ে যায় তুমি অন্য সংসারে যায়, সেই সংসার ছাইরে যদি আমার কাছে আসো, তাহলে কিভাবে আমি এটা সম্ভব আমার, এটা আমি কখনো পারবো না। এই কথা বলার পরে একটা মাইন্ড নাকছে ওর, ওই বলে কি তুমি আমাকে এইভাবে কথাটা বলতে পারলা, তুমি আমাকে কিভাবে কথাটা বলো, তুমি আমাকে গ্রহণ করতে পারবো না? আমি হ্যাঁ এটা আমি গ্রহণ করতে পারবো না, এটা কি মন কথা বলো, তুমি অন্য স্বামীর কাছে যাইবা, পরবর্তীবার আমার কাছে চলে আসবা, এটা কখনো হতো না। পরে বলছে ঠিক আছে, তো এই ফোনটা কাটিয়ে দিয়ে আমাকে SMS করতেছে আমার স্বপ্নটা দেখার আগে, আমার স্বপ্নটা হয়ে বুঝি ভেঙে গেল,
মানে স্বপ্নটা দেখার আগে স্বপ্নটা ভেঙে গেল।
আমি বলছি এই এস এম এস করছো কি জন্য, তুমি কি স্বপ্ন দেখছো, কি স্বপ্ন তোমার ভেঙে গেল, সংসার ছেড়ে দিয়ে তুমি আমার কাছে এসে পড়বা, এটা তো আমি পারবো না।
তুমি এটা চিন্তা করলে তো বিয়েটা করা উচিত না, তাই না?
জি, ওটা ফোনটা রেখে দিয়ে এস এম এস করে ফোনটা বন্ধ করে রাখছে। আমি রাত দোকান বন্ধ করার পরে রাত 11টা বাজে আমি বাসায় গিয়ে আমি ফোন দিই, ফোন ধরবো দুই তিনবার ফোন ধরবো, ফোন রিসিভ করে না। ফোন না রিসিভ করার কারণে আমি একটা মেসেজ পাঠাই যে আমার ইম্পর্টেন্ট কিছু কথা আছে, তুমি ফোনটা ধরো। ফোনটা ধরে বলতেছি কি আমি একটু বিজি আছি, একটু পরে ফোন দিতেছি। পরে আমাকে ফোন দিয়ে আমাকে বলতেছে যে তুমি আমাকে কখনো ফোন দিবা না, তোমার সাথে আমার সম্পর্ক শেষ, আমাকে দেখো যেহেতু তুমি গ্রহণ করবা না তাহলে তোমার সাথে আমার সাথে কোনো কথা নাই, ঠিক আছে? তুই যেহেতু আমাকে না করছো ফোন দিতে তাহলে আমি তোর পরবর্তীবার আর ফোন দিব না। আমার দুলাভাই আমার আপু এক রুমে থাকে আর আমি এক রুমে থাকি, ওই সময় রাত 12টার সময় আমাকে ফোন দিছে ওই দিনই রাত্রে। রাত্রে ফোন দিয়ে বলতেছে কি কান্না করতেছে আর বলতেছে তুমি কেন আমাকে এতটা অপমান করলা, কেন তুমি আমাকে এই কথা বললা, কেন তুমি আমাকে স্বপ্নটা সব মিথ্যা করে দিলা, কারণ তোমাকে কোথায় আমি অপমান করছি, বাজারের ভিতরে মানুষের সামনে কি জুতাটা পিটাইছিলাম, এই কথাটা আমি রাগ হয়ে বলছিলাম।
আপনাদের সম্পর্কে কতদিন পরের ঘটনা এটা?
এটা আপনার সম্পর্ক ঘটনা আপনার তিন মাস পরে,
তিন মাসের মধ্যে। ওকে,
তা বললাম কি ঠিক আছে তাহলে যে তুমি এটা তুমি অপমানই হয়েছে তুমি আমার কাছ থেকে, তাহলে তুমি আমার সাথে কথা বলবে না, তোমার সাথে আমার সম্পর্ক শেষ।
ওকে,
এটাই দুজনে রাগ করে আপনার তারপরের দিন কোনো ফোন দেওয়া হয়নি। রাত্রে আমি ইচ্ছা করে ফোন দিয়ে বলছি কি তুমি আমাকে ফোন দিলে না, হ্যাঁ কিভাবে ফোন দেবো, তুমি আমাকে ফোন দিতে না করছো, আমিও তোমাকে ফোন দিতে না করি, তোমার সাথে আমার সাথে কোনো কথা নেই। আমি আচ্ছা ঠিক আছে, যেদিন এই কথাটা বললো তারপর দিন আমার মামলার আবার আমার হাজিরা দেওয়া লাগে। হাজিরা যাওয়ার সময় ওই আমাকে কোনো এস এম এস করে না ফোন দিতে, হঠাৎ সকালবেলা এস এম এস করছে যে তুমি কি রওনা হয়েছো, আমি বলছি হ্যাঁ আমি রওনা হয়েছি, সেটা তোর দেখার বিষয় না, তুই আমাকে কখনো ফোন দিবি না, ঠিক আছে তুমি আমাকে ফোন দিবে না, তুমি ঠিক মতন আমার কাছে পৌঁছে যা, তুমি আমাকে ফোন দিও, তোমাকে এখন আমি বললাম।
ওকে,
আমি বলছি ঠিক আছে আমার কথা বলে তোর কোনো লাভ নাই, তুই আমার ফোন দিতে না করছো তোর আমি আর পরবর্তীবার ফোন দিব না। তখন আমার কাপড় চোপড় আমি গোসাইতেছি, ব্যাগের ভিতরে ভরতেছি, তখন আমার দু চোখের ভয়ে পানি পড়তেছে, ওর কথা মনে করে যে কিভাবে আমার সম্পর্কটা কি হইলো না হইলো। আমি মনে করতেছি আমার কোথা থেকে কোথার সম্পর্কে কি হয়ে গেল না গেল, একটা ভুলের কারণে, একটা কথার কারণে, অবহেলা করার কারণে, আর আপনার বলছিল যে গ্রহণ করার এই কথাটার কারণে আমার সম্পর্কটা এমন হয়ে গেল, এই কথা ভেবে ভেবে আমি কান্না করতেছি আমার বাসায়, আর কাপড় চোপড় আমি ব্যাগের ভিতরে গোসাইতেছি। হঠাৎ আমার গাড়িতে যাওয়ার ভিতরে আমার ফরিদপুর যাওয়ার সময় আমার গাড়ির ভিতরে ফোন দেয়, ফোন তখন আমি রাগ হয়ে ফোনটা রিসিভ করি না, রিসিভ না করে তো যখন গাড়ি থেকে নেমে লঞ্চে উঠি, লঞ্চে ওঠার সময় আমি ওকে ফোন দিই হঠাৎ করে, আমি কে তুমি আমাকে ফোন দিছো কেন আজকে, পরে বলে কেন সমস্যা কি, আমার নাম তো মোহাম্মদ উসমান গনি, তাই এবি আইডি নাম অন্যটা, সেটা আর কি বলছে কি আপনি কি অমুক সাগর ভাই নাকি আপনি উসমান ভাই, আমি কাকে কার কাছে ফোন দিচ্ছি, একটু মজা করতেছি আমার সাথে। আমি বলছি কি কখনো তুমি দুষ্টামি করে আমার কাছে ফোন দিবে না, কখনো আর ফোন দিবে না তুমি আমার কাছে, তোমার কাছে আমি আর ফোন দিবো না, তুমি ফোনটা রেখে দাও। আর একটা কথা বলছিলাম যে তোর কোনো লজ্জা সরম নাই, তুই আমার কাছে এত কথা বলার পরে তুই আমার আমাকে যে মিথ্যা অপবাদ দিলি গ্রহণ করার কথা, এই ধরনের কথা আমার ফোন দিতে না করোস, তাহলে পরবর্তীতে তুমি আমার কিভাবে ফোন দিলি, তোর লজ্জা নেই, একথা বলছি পর আমার মাইন্ডে লাগছে তুমি কি জন্য তুমি আমার সাথে যে লজ্জা সরমের কথাটা বললা, তোমার সাথে এমন কি করছি আমি, ঠিক আছে তাহলে যেহেতু তোমার লজ্জা সরমের বিষয়টা তুলছো তাহলে তোমাকে আমি জীবন আর ফোন দিবো না, কথাটা বলি আমি ওর ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দেওয়া ওই কথাটা যেহেতু মনে করছে যে রাগ হয়েছে এটা আমি বুঝতে পারছি। লঞ্চের থেকে নেমে আমার বাসায় গিয়ে আমি রাত্রে ওর ফোন দিছি যে কি করো তুমি, কি আপনি, কি আপনি,
ওকে
আমি কই কেন তুমি আমাকে চেনো না, কয় না আপনি কি আমাকে চিনি না, আমি কই সমস্যা কি, কয় তুমি যেহেতু আমাকে লজ্জার সময় বিষয়টা কথা বলছো পরবর্তী বা জীবনে তুমি আমার কাছে ফোন দেবো না, আমি তোমার কাছে ফোন দেবো না, এই কথাটা বলছে পরে আমার অনেক কষ্ট লাগছে, আমাকে বলছে যে কে তুমি আরো বেশি কষ্ট লাগছে। তা আমি বললাম তুই এরকম করিস না, কারণ আমি আগের মাত্রায় কথাটা তোকে বলছি, হ্যাঁ ওই আমাকে তুই বল আমি তুই বলতাম, এটা অনেক ভালো লাগতো আর কি। পরে ঠিক আছে আমি বললাম কি যে এটা আমি আগের মাত্রায় কথাটা বলছি তুই কিছু মনে করিস না প্লিজ, পরে ঠিক আছে কয় না আমার জীবন থেকে কখনো আমার জীবনে কখনো সাগর ছিল না, আমার এফবি আইডি নাম আমার জীবনে কখনো সাগর ছিল না, সাগর জীবনে কখনো ছিল না, এটাই তুমি কনফার্ম থাকবা, আর তুমি আমার কাছে কখনো ফোন দিবা না। তো এটা আমি কান্না করে আমি বলছিলাম তোর পায়ে দুই হাত ধরি, তোর পায়ে ধরি তারপর তুই এরকম কাহিনী করিস না, দেখ তুই জানো তোর সম্পর্কে আমার সম্পর্কে কতটুকু পর্যন্ত আগে গেছে, এরকম করিস না তুই। পরে বলি না অনেকটাই রিকোয়েস্ট করার পর পায়ে ধরছি তারপরও আমাকে না করলো।
আমরা এখানে একটা বিরতি নেব এবং বিরতির পর প্রিয় শ্রোতা ফিরে এসে যেই গল্পের মোড় যেখানে ঘুরে গেছে সেখান থেকে আবার আপনাদেরকে শোনাতে চাই। জীবনে কোনো কোনো ভুলের কখনো কোনো কারেকশন হয় না, হয়তো সেরকমই একটা জীবন গল্প আজকে এখানে উঠে আসছে। ছোট্ট একটা বিরতি পাঁচ মিনিটের, আপনারা শুনছেন আর জি কেভরিয়াকে অন 89.2 FM।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আর একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স এর 8920। আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি সময় রাত 12টা। এবং যেটি প্রথম থেকে বলতে চাচ্ছিলাম, ইটস এ গুড নিউজ ফর চিটাগংয়ান, সেটা হচ্ছে যে আমরা খুব শীঘ্রই, বিশেষ করে আমি এবং আমার সঙ্গে আমার ফ্রেন্ড ডরের, আপনারা যাকে চেনেন রাব্বি রেজা, তো রাব্বি রেজা এবং আমি খুব শীঘ্রই চিটাগং আসছি একটা ওয়ার্কশপের জন্য, একটা কর্মশালার জন্য। সেই কর্মশালাটা বেসিক্যালি ফ্রি আপনাদের সবার জন্য। সেই ওয়ার্কশপটা হচ্ছে রেডিও প্রেজেন্টেশন, নিউজ এবং প্রোগ্রাম, এবং একই সাথে টেলিভিশন প্রেজেন্টেশন, নিউজ এবং প্রোগ্রাম, এবং একই সাথে হাউ টু সাকসেস ইন লাইফ, মোটিভেশনের উপরে এক ঘন্টা বা দু ঘন্টা একটা সেশন নেবেন রেজা ভাই। আরও দেশসেরা কিছু ট্রেইনার থাকবে, মোটিভেশনের উপরে স্পিচ দেবেন তারা। আপনারা যদি জয়েন করতে চান, সবার জন্য এটা ওপেন, যে কোনো শ্রেণীর মানুষজন এখানে আসতে পারেন। এবং এছাড়াও রেজা ভাইয়ের এক ঘন্টা একটা সেশন থাকবে, কাউন্সিলিং থাকবে, যারা আসতে চান এখানে তারা আসবেন। যোগাযোগ করবেন বাতিঘরে, চিটাগাংয়ের খুবই বিখ্যাত একটি জায়গা বাতিঘর লাইব্রেরি, জামাল খান রোডে। ওখানে গিয়ে আপনারা টিকিটটা সংগ্রহ করতে পারবেন। শুধুমাত্র অ্যাকোমোডেশন কস্ট আপনাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, উইদাউট এনি প্রফিট। তো কালেক্ট করতে পারেন টিকিট, মাত্র 200 জন এই সুযোগটা পাবেন, মাত্র 200 জন। মানে আজকেই ফার্স্ট আমি অ্যানাউন্স করছি, কালকে পরশুর মধ্যে কালেক্ট না করলে হয়তো আপনার জন্য সুযোগ থাকবে না। আমরা এই মাসের শেষ সপ্তাহে আসছি। এছাড়া আপনারা ফোন করে আরো ডিটেল জানতে পারেন 01738686179। আমি আবারও বলছি 01738686179। আমি আবারও বলছি 01738686179। ওকে, আমরা যে গল্পে ছিলাম ওসমানের কাছে, আমরা কথা না বাড়ি আবার ওসমানের কাছে ফিরছি। ওসমান জি,
পরবর্তী বার ওরা কিন্তু আমার রাখে নাই, তখন আমি কান্নাকাটি করে আমি ফোনটা রেখে দিলাম ওর। তখন ওর বান্ধবীর সাথে আমার কিছুদিন আগে একটা সম্পর্ক করে দিয়েছিল, ভিডিও কলে কথা বলে দিয়েছিল, নাম ছিল তার কেয়া। তো কেয়ার কাছে হঠাৎ আমি ফোন নাম্বার শেয়ার এবিতে মেসেজ করে যে আপনার নাম্বারটা নিয়ে ওকে আমি ফোন দিছি। এরকম কাহিনী হইল আজকে যে শুধু গ্রহণ করার কথাটা নিয়ে একটা ঝামেলা পাচ্ছে, সে এটা কি কখনো সম্ভব? আপনি বুঝেন, আপনার তো একটা সংসার আছে, এভাবে আমি কেয়ার কাছে বলছি, কেয়ার বিয়ে হয়েছে। পরে বলে কি যে ঠিক আছে, আপনার সাথে এই ধরনের সম্পর্ক হয়েছে, হঠাৎ একটা কথা আমি ওর কাছে জিজ্ঞাসা করলাম যে ঢাকায় কি করে। এ কথা বলার পর বলছে কি আপনার কাছে কি বলছে? তা আমি বললাম কি ওই তো আমার কাছে বলছে আমি পড়ালেখা করি, কিছু বাচ্চাদের পড়াশোনা করাই। পরে বলছে কি ওই পড়াশোনা করে এটা বাস্তব, আর বাচ্চাদের পড়া না, ওই লাভ কোম্পানিতে চাকরি করে, ওষুধ কোম্পানিতে, যার ওর আর্থিক অবস্থা একেবারে খারাপ, আর ওর মা নাই, ওর বাবা একাই, ওর ফ্যামিলিতে এই দুজন, ওরা দুজনই আছে। এ কথা বলছে পরে আমি বললাম কি ঠিক আছে, তাহলে যে আমার কাছে বলছে ওর বাবার বন্ধু ছেলের সাথে ওর বিয়ে ঠিক, এটা কি বাস্তব? পরে বলে কি না, এটা ওই ছেলের সাথে ওর সাথে সম্পর্ক, ওই ছেলে ওর অনেকটাই আগ্রহ নেওয়ার জন্য, আর ওই ছেলের কাছে ওই অনেক একটু ধরা আছে, অনেক টাকা দিয়ে চালাইছে ওরে ওই মেয়েকে। তো মেয়ের একটা শরীরের সমস্যা ছিল, যেটা লিভারের সমস্যা, ওই সমস্যার কারণে ওই ছেলে নাকি অনেক টাকা দিছে ওরে। তো ওই টাকা দিচ্ছে ওর প্রতি, ওই
ছেলেটার
প্রতি, হ্যাঁ ওই ছেলেটার প্রতি একটু দুর্বল হয়েছে। তা আমি কথা বললাম এই একটা কথা কি আমাকে বলছে যে ওই বন্ধু ছেলের সাথে না, এটা আবার বাবার বন্ধু ছিলেন, এটা মিথ্যা কথা। এই কথাটা বলছে বলে আমার সন্দেহ লাগছে আমার মনের ভেতরে, এটার কাহিনী কই? যেহেতু একটা মিশা কথা বলছে আরো কিছু মিশা কথা বলছে, তাহলে ফ্যামিলিতে কে কাছে কি কি করে এটা আমার জানার প্রয়োজন। কে আসতে মাঝে মাঝে আমি কিছুদিন কথা বলছি, কে আমাকে বলল যে ওর তো এই অবস্থা যে ওর লিভারের সমস্যা, অনেক টাকা পয়সা লাগে, ওই ছেলে টাকা পয়সা দিয়ে চালায়। আর কে আর স্বামী আমাকে বলল যে ভাই ওই যেভাবে চলাফেরা করে, সেই চলাফেরা দেখে আমি বুঝতেছি ওর আর্থিক অবস্থা একেবারে খারাপ, কিন্তু ওর বাসার ভিতরে যতটুকু মালসামান আছে ওইটা দেখে আমার একটা সন্দেহ লাগে যে ওর আগে কখন বিয়ে হয়েছে। এই দুদিন পরপর ওর সাথে আমার সাথে ঝামেলা বাঁধে দেখে মার্চ মাসের 1 তারিখে ওর সাথে আমি বরিশাল দেখা করি। অবরোধ ছিল, মোটর সাইকেল ভাড়া করে নিয়ে গেছি, ভাড়া লাগছে আমার 170 টাকা জায়গা 450 টাকা লাগছে, 1 কিলোমিটার জায়গা আমার হাইটে হয়ে গেছি বরিশাল পার্কে। পার্কের সাইডে যে হোটেল আছে, হোটেলে বসা, আমাকে ফোন দিয়েছে কই তুমি, আমার যে হোটেলে বসা আমি খাইতেছি। এই গভীর সম্পর্ক হওয়ার পরে অসাতারির সাথে প্রথম আমার সাথে দেখা হয় বরিশাল। ভাত খাইতেছি, ওই সামনে যে বসে বলে কি আমি কি কাটা বেছে দিব? ওই কথা বলছে পর আমি মনে হচ্ছে আমি যে আর সে আর সুখী আর কেউ নাই, যে আমার সামনে প্রথম আসলো গভীর সম্পর্ক হওয়ার পরে অনেকটাই খুশি হয়েছিলাম। আমি একটা মাঠে ঘুরতে গেলাম ভিলেজ পার্কে, আগে বলছে যে তোমার সাথে যখন আমার দেখা হয় তখন কখনো আমার গায়ে হাত দিবে না, কিংবা আমার চোখের দিকে তাকাই কথা বলবো না, আমি কিন্তু অতিরিক্ত লজ্জা পাবো। তখন ভিলেজ পার্কে আমি হাঁটতেছি, হাঁটার সময় আমাকে বলতেছে তুমি কি আমার হাত ধরবা, একটু হাত দিয়ে হাঁটবা? আমি বলছি হঠাৎ তুমি এটা আমার না করছিল, তাহলে সেটা তোমার মাথার ভিতর আছে, সেটা আমি কিটা কিভাবে করি? তোমার হাত ধরে আমি হঠাৎ আমার হাত ধরছে, হাত ধরে এইবার হাঁটতেছে, হাঁটার সময় হঠাৎ আমার বলে কি যে চলো আমরা কি একটু পার্কের ভিতরে যাই। তো এখন পার্কের ভিতরে যাই, তুমি রিক্সায় উঠে যাই দেবো। তো ওই রিক্সা ভাড়া করলো, রিক্সা ভাড়া করে বলে কি তুমি কি আমার পাশে বসবা নাকি তুমি হাঁটে আসবা না আমি হাঁটে যাবো, কোনটা করবো? আমি কি তুমি যেটা মনে করো সেটাই, ঠিক আছে তাহলে তুমি রিক্সায় বসো। আমরা দুজনে রিক্সায় বসে পার্কের ভিতরে গেলাম, কথাবার্তা হইতেছে, ওই আমার অতিরিক্ত আমার মাথার চুল পছন্দ করতো, আমার মেন কথাই যে ওর সাথে আমি কিছু কথা কাটাকাটি করে চলে আসবো। আমি বলতেছি যে তুমি যা করার কর, যেটা ফাইনাল ডিসিশন নাও, তুমি আমার সাথে সম্পর্ক রাখবা কি রাখবা না, এরকম দুদিন পরপর দ্বন্দ্ব বাজে এটা আমি সহ্য করতে পারি না, অযথা কান্নাকাটি এগুলা ভালো না, তুমি যা করার করো। বলছি কি, আমি সারা জীবন তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই, আমি তোমাকেই চাই আর কারো না। সাথে সাথে আমার মাথা চুল থাপাতে ধরছে, পরবর্তী আমার চুল ধরছে, পরে আমি জোর করে সারাই ফেলছে, সারাই ফেলে ওই আমার গায়ে হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, পরে তখন আমি ওর গায়ে হাত দিলাম।
গায়ে হাত দাও বলতে,
আপনি ওই আমার মাথা চুল ধরছে, চুল ধরছে, প্রথমে আমার হাত ধরে আমি সরাই ফেলাইছি, সরাই বলছি আমার গায়ে হাত দিয়ে জড়াই ধরছে।
আচ্ছা,
প্রথমে বলছি কি, তুমি আমাকে আগে বলছিলা আমার কখনো গায়ে হাত দিবে না, চোখের দিকে তাকে কথা বলো না, তুমি তো আজকে আমার গায়ে হাত দিলা। পরে বলে কি, এটা কোনো সমস্যা নাই, আচ্ছা দুষ্টামি ফেলছিলাম সেটা পরে পাওয়া যাবে, তুমি এখন কি করতেছো সেটা বলো। পরে বলে কি, আর কোনো কথা না বললা, বলে কি করবো আমি জানি না, বলে এই কথা বলছে, আমি যদি আমি এখান থেকে চলে যাই আমার পিছন থেকে ডাক দিয়া আর তুমি হাত দিলে তাই না, কিন্তু আমি রাখতে পারবো না, আমি তো কিন্তু চলে যাবো। পরে বলে কি, যাও গা, এটা দুষ্টামি করে বলছে, কিন্তু ওই কথাটা আমি আর কি মাইন্ডে নিয়ে আমি চলে আসলাম ওর কাছ থেকে, পার্কের ভিতর থেকে চলে গেলাম, পিছ থেকে ডাক দিলে কিন্তু আমি থামবো না। আয়সা বললাম, ও আমার ফোন দিল না, আমি আয়সা ওখান বরিশাল ভিতরে আমি চিনি না, পার্কের ভিতরে গেট থেকে বাইরে আমি ওকে ফোন দিছি, তুমি কোথায় আর কোথায় যাইতে হবে, কোথায় আপনি, তুমি আমাকে গাড়িতে উঠাই দাও। পরে বলছি ঠিক আছে আমি আইতেছি। আয়সা দুজনে রিক্সা নিয়ে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে মাহিন্দ্রা গাড়িতে ওঠার পরে ওই আমি পাশে দুজন বসে রয়েছি, হঠাৎ আমার মন মেজাজ খারাপ, আমি রাগ হয়ে আসে পড়ছি। তা আমি বলছিলাম কি, গাড়ির ভিতরে তুই যে ব্যবহার আমার সাথে আজকে করলি, আমার কথাটা অ্যান্সার ফুল অ্যান্সার দিলি না, পরবর্তীবার জীবনে তুই আমার ফোন দিবি না, আজকে যেহেতু তোর সামনাসামনি কথা বলে গেলাম এটাই কিন্তু কনফার্ম করবি। এ কথাটা বলার পরে ওই গাড়িতে বসে বসে আমার কাঁধের উপরে মাথা দিয়ে কাঁদতেছে। ওর বাড়ির সামনে আর কি, যেটা ওগুলোর নাম বরিশাল, ওইখানে নেমে গেল, কান্নাকাটি করতেছে আর নামতেছে। তখন আমি গাড়িতে বসে রেখে আমার গাড়িতে টান দিয়া ওই রাস্তার বিশ্ব রোডের ভিতরে দাঁড়ায় নিশাধীনে কাঁদতেছে। তখন ওই প্রথম আমি ওইখানেই আপনার বরিশালে কসমেটিক দোকানের ভিতরে নিয়ে আমি 1600 টাকার কসমেটিক কিনে দিই ওকে। আমি ও কসমেটিক গুলো হাতে নিয়ে ওই দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকা পর যাতে কান্দাসি কান্দার পরে আমি বাজের ভিতরে ওঠার পরে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কি, তুমি আমার সাথে এরকম কথা বললা কেন, তোমাকে আমি জীবন আর ফোন দেবো না, সম্পর্ক থাকবে না, তুমি কি জীবন আর বরিশাল আসবো না। আমি বললাম কি না। তখন আমাদের ফরিদপুরের সদরপুর আমাদের বাসা, নামার পরেই ওই আমাকে ফোন দিছে। তখন আমি বাড়ির সামনে গিয়া আমি ফোন দিছি ওকে, আমাকে একটা কথাই যদি বলো চিৎকার করে, আমি এখানে থাকতে পারবো না, তুই ওখান থেকে আমার নিয়ে যা, তুই আমার ফোন কাইটাও দোস না, ফোন ব্যাকও করোস না, ফোন রিসিভ করোস না।
ওকে,
এই কথাটা বলার পরে আমি শুনে আশ্চর্য হয়ে গেছি, কি এটা কি করে, এরকম কান্না তুই কখন আমি শুনি নাই এরকম ফোনের ভিতরে, আমি অবাক হয়ে গেছি। তো এরকম করস কি লিগে, ওখানে যে আমার তোর কোনো মনের কোনো কথাবার্তা আমার কাছে বললি না, তুই এখন কান্না করতেছিস, আমার আমি গেছি পর তুই আমার সাথে যে ব্যবহার করছিস আমার কতটুকু খারাপ লাগছে তুই জানোস না। কতক্ষণ পরে বলে যে, আমি তোমার জন্য যতই কান্না করি আর যতই কান্না করতেছি এই কান্নার পিছনে একটা কারণ আছে। সেই কথা শুনে আমি অবাক হয়ে গেছি। এ আর বান্ধবী কেয়া আর কেয়ার স্বামী আমার কাছে অবিশ্বাস যে কথাটা বলছে ওই কথাটা আমার মাথায় এসে পড়ছে, যে কোনো এখানে একটা জিনিস একটু আমার কাছে গুম করছে খুবই সম্ভব, এটা আমার মাইন্ডে আসছে। তা বলছি কি সেটা তুমি আমার কাছে একবার বলো, তোমার কান্নার পিছনে কারণ কি। বলে গেছে, যদি এটা তোমার কাছে আমি বলি কখনো তুমি আমাকে ভালোবাসবে না, সারা জীবনের জন্য তুমি আমাকে ছাইড়া চলে যাবে। তখন আমি কান্না করলাম, কি এতটুকু বিশ্বাস আসছিল তোর। পরে বলে কি, তোমার কাছে আমি এখন বলবো না, তুমি এটা বললে তুমি আমাকে ভালোবাসবে না। এটা বলছে পরে আমার মাইন্ডে আরো লাগছে যে কি ওর ভিতরে কিছু আছে খুবই সম্ভব। ওই বিষয়টা জানার জন্য পরবর্তীবার 5 তারিখে আবার আমি বরিশাল যাই এটা বিষয়টা জানার জন্য। তুমি আমার কাছে সত্যি করে বলো তো তোমার পিছনে কি আছে, তোমার ভিতরে কি আছে। পরে বলে কি, কোনো কিছু না, তুমি সেটা জানোই যে আমার ভিতরে কি আছে, আমার কিন্তু লিভারের একটা সমস্যা আছে। তো অনেক কিছু জিজ্ঞাসা করে বলে একই কথা বলে সম্পর্কটা আর এরকম আবার কথা ভালো ভালো কথা হয়েছে ওর সাথে আমার সাথে। তখন আমি 7 তারিখে আমি ঢাকা এসে পড়ি আর ওই 9 তারিখে ওর বাড়ি থেকে ওর নানা বাড়ি পিরোজপুর যাই বেড়াইতে। ওর সাথে এক ছেলের সাথে ফেসবুকে চ্যাট হয়, ছেলেটার নাম আদিব, ওই ছেলেকে আর কি এফবিতে রিকোয়েস্ট পাঠাইছে। অ্যাকসেপ্ট করার পরে তো বলছে কি, তোমার সাথে আমার সাথে কিছু কথা আছে। তাই কি কথা আছে সেটা আদিব জানার ওই জানে, এটা আমি শুনতে পারছি ওর বান্ধবী স্বামীর কাছ থেকে, স্বামী ফাহিমের কাছ থেকে শুনতে পারলাম যে আদিব নাকি ওর পছন্দ করে কিন্তু ওই পছন্দ করে না। আদিব নাকি ওর নাম্বার চাইছে, ওই পর ওর নাম্বার দিয়ে দিছে, তো মাঝে মাঝে কথা বলে আদিবার সাথে ফোনে কথা বলে দেখে ওই একটু বিরক্ত বোধ হয়ে গেছে। পরে 13 তারিখ ফেসবুক মেসেঞ্জার ঢুকছি, পর দেখি যে মেসেঞ্জার ভিতরে আদিবের সাথে ফাহিমের সাথে কিছু চ্যাট হয়েছে, সেটা স্ক্রিনশট দিয়ে রাখছে। 3টা স্ক্রিনশট আমি নামাইছি।
স্ক্রিনশট ও দিয়ে রাখবে কেন,
ফাহিম দিয়ে রাখছে,
কেন দিয়ে রাখবে, ফাহিম
কেন দিয়ে রাখছে সেটা আমি জানি না। ওর আইডির ভিতরে ঢুকছে, আমি ওটা গোলা পাই গেছি।
ওর আইডির ভিতরে আপনি ঢুকলেন কেন,
মেসেঞ্জারে আমার সাথে আর কিছু চ্যাট হয়েছে সেটা আমি পিকচার ওর মেসেঞ্জার ভিতরে ঢুকছি পরে।
ঢোকা মানেটা কি, আলটিমেটলি আপনার মেসেঞ্জার থেকে আপনি পেয়েছেন?
হ্যাঁ, আমার মেসেঞ্জার।
হ্যাঁ,
ওর মেসেঞ্জারে ঢুকছি, আদি ফাহিমের সাথে এসএমএস করছে যে ভাই মেয়েটা কেমন। তাই ফাহিম বলছে বেশি ভালো না বেশি খারাপও না, তোর মা আছে? বলছে না, ওর মা নাই। ফাহিম বলছে ঠিক আছে আদিব, তুমি ওই মেয়ের সম্বন্ধে কিছু জিজ্ঞেস করো না, ওর প্রতি কিন্তু তুমি দুর্বল হয় না, ওই কিন্তু অনেকটাই খারাপ। আবার এই কথাটা বলছে, তার সেটা আবার কেমন? বলছে ওই ছেলেদের কাছ থেকে কিন্তু অনেক টাকা খায়। তখন ওই শুনতে পারলাম ওই নাকি ইয়া করে আপনার ছেলেদের কাছ থেকে টাকা খায়, এটা বলছে ফাহিম। এ কথা বলছে পরে আদিব বলে কি ভাই হ্যাঁ ইউ রাইট বড় ভাই। ফাহিম বলছে হ্যাঁ কত টাকা চাই তোমার কাছে? বলছে 1000 টাকা চাই আমার কাছে। 1000 টাকা চাই, ওই স্ক্রিনশটটা তো আমার কাছে ফাহিমের আইডি থেকে আমি বের করে ফেলছি। ওইটা দেখে মার্চ মাসের 15 তারিখে একটা দ্বন্দ্ব বাজে। 15 তারিখে ওর পিরোজপুর থেকে বরিশাল আবার আইসা পরে সকালবেলা আমি 10টার সময় ওই স্ক্রিনশট আমি পাইছি। 12টার সময় ওই আমাকে ফোন দিছে, মেয়েটা আমাকে ফোন দিয়ে আমি বলতেছি কি তুমি কি এরকম যে মাঝে মাঝে দুদিন পরপর যে ঝামেলা করতেছ কারণ কি? আমি বলছি কি তুই কোন ধরনের মাইয়া আর কোন ধরনের কি সেটা আমার বোঝা হয়ে গেছে, আর তোর কাছে তুই আমার কাছে কোন জিনিস চাস সেই জিনিস আমার কাছে নাই যে সেটা তুই আমার কাছে এতদিন বললি না কেন? একথা বলছি বলো এটা মাইন্ড নিয়েছে কি কোন কারণে এই কথাটা বললো? তা বললাম কি ঠিক আছে তুই আমাকে ফিরিয়ে আমার ফোন দিবি। ফোন দেয় না আমার সাথে কোনো কথা নাই, 15 তারিখ রাত 12টার সময় আমি কর ফোন দিই, ফোন রিসিভ না করে ওর খালাতো বোনের নাম্বারটাও তো আমার ফোন দেয়। ফোন দিয়ে বলে যে তোমার কাছে আমি একটা কথা বলবো, তুমি আমার কথাটা রাখবে রাত্রে? বলি যে আমি যদি রাখতে পারি তো রাখবো, সমস্যা নাই। বলে কি তুমি আমাকে সকালবেলা ওই কথাটা কি জন্য বলা, এটার উদ্দেশ্য কি, তোমার কাছে আমি কি চাইছি আর আমি কোন ধরনের মেয়ে তুমি কিভাবে বুঝলো? আমি বললাম কি তুই কোন ধরনের মেয়ে সেটা তো আমি বুঝতে পারছি, আর তুই আমার এই ধরনের কথা বলছিস, তুই কি কারো কাছে কোনো টাকা চাইছিলি? মেয়েটাকে বলি, বলে মানে? আমি বললাম আদিবের কাছে তুই টাকা চাইছিলি? কয় না আমি টাকা চাইলি না, তাহলে এটা কি? আমি বললাম কি ঠিক আছে ডাটা অন করো আমি তোমার এখন মাত্র পাঠাই দিতেছি। পাঠানোর পরে বলে কি এটা তো তুমি আদিবের সাথে এসএমএস করছো? আমি বলছি না এটা আমি এসএমএস করি নাই, ভালো করে দেখ। 3টা এসএমএস পাঠানোর পরে বলে কি যে ঠিক আছে এটা তো তুমি করো না, এটা ফাহিম করছে। আমি বলছি এটাই বাস্তব? কয় না আমি তোর কাছে কোনো টাকা চাই না। আমি বলছি তাহলে যদি টাকা যদি তুই আদিবের কাছে না চাস, আদিবের কথাটা কি জন্য তোর কাছে মিথ্যা কথাটা বলবো ফাহিমের কাছে তোর বিষয়টা নিয়ে? তোর সাথে ঝামেলা কি, ওর সাথে কিসের কথা? পরের ধরনের কথাবার্তা বলে যে আমি যেহেতু ওই ছেলের সাথে কিছু কথা বলছিলাম, কথা বলার পরে ছেলেটা অনেক দুর্বল হয়েছে, আমার মাঝে মাঝে খালি ফোন দিত, তাই এখন ছেলেটাকে কিভাবে আমার ফেরানো যায়? আমার বান্ধবী বলল তুই ছেলেটার কাছে একটা কারণে তুই সম্পর্কটা নষ্ট করতে পারোস, যদি ছেলেটার কাছে কিছু টাকা চাস তাহলে দেখবি তোর সাথে সম্পর্ক রাখবে না। আমি বলছি ঠিক আছে তুমি আমাকে এই জিনিসটাই বোঝাতে চাইছো, তাহলে ওই ছেলের কাছে টাকা চাই তুমি সম্পর্ক নষ্ট করতে চাইছিলা? পরে বলে কি না আমার কাছে টাকা চাই নাই। এই বিষয়টা নিয়ে আমাকে বলল তোমার মধ্যে তোমার ভিতরে আমার ভিতরে যতটুকু ভালোবাসা জন্মাইছে এই ভালোবাসার ভিতরে তুমি যেহেতু আমাকে অবিশ্বাস করতেছো, তোমার সাথে আমার সাথে জীবনের ভালোবাসা হবে না, কখনো সম্পর্ক থাকবে না, আর তুমি আমাকে ভুলে যেও আমি তোমার সাথে আর সম্পর্ক করবো। ঠিক আছে যেহেতু ওই কথাগুলো বলছ তখন ওর স্বাস্থ্য বোন ওর পাশে বসা, তার স্বাস্থ্য বোন যদি আমার কথা বলেছে, আমি বললো কি তুমি ওর সাথে আর কখনো কথা বলো না, ও তোমার সাথে কথা বলবে না। আমি ঠিক আছে, তখন আমি মনে করছি যেহেতু ওর বড় বোন পাশে দেখে আমার সাথে এরকম আমার এর জন্য খারাপ ব্যবহার করছে, তুমি আমার সাথে কথা বলো না। সকালবেলা 16 তারিখ সকালবেলা আমি ওকে ফোন দিলাম, তুমি কি সত্যি কি আমার এটাই কারণ তুমি আমার সাথে সম্পর্ক রাখবো না? তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না, 4 দিন যাবৎ ওর সাথে কোনো সম্পর্ক নাই। 20 তারিখে আমার মার্চ মাসের 20 তারিখে আমাকে ফোন দেয় যে ফাইমের সাথে আর কেয়ার সাথে তোমার যে এফবিতে অ্যাড আছে এটাকে তুমি এক্ষণ মাত্র ব্লক করে দেবা, এই 4 দিন আমার কোনো সম্পর্ক নাই। তখন হঠাৎ আমার বলতেছে যে ফাইমের সাথে আর তোমার কেয়ার সাথে এ সম্পর্ক থাকবে না, এখনই আইডি তোমার ব্লক করে দাও, কারণ ওর সাথে আমার সাথে কথা হবে না, আইডি ব্লক করবো না, সেটা আমার ব্যক্তিগত, তোর সাথে আমার সম্পর্ক নাই, সেটা তুই আমাকে কি জন্য বলো? বলে কি আমি বলো না তোমার ফাইম বলো? আমি বলছি সেটা তুই ভালো করেই জানোস। একথা বলার পরে আমি কোনো কথা বলতে পারলাম না, ঠিক ফোন রেখে দিলাম। আমি ঠিক আছে আমি দেখবো না। ওই তখন 20 তারিখে ঢাকা আসে, 20 তারিখে ঢাকা এসে আমাকে ফোন দেয়। 19 তারিখে আমার রাত্রে আমাকে ফোন দিয়ে বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে, কান্না করে বলতেছে তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? পরে বলে যে আম্মার জন্য আমি একটা গিফট রাখছি, গিফটটা তোমাকে আমি দিব, সেই গিফটটা তুমি আম্মাকে তুমি পৌঁছাই দিবা, আমি সেটা দেখা যাবে।
আম্মা মানে
আমার মাকে?
ওকে,
আমার মাকে একটা গিফট দিবে, ওই সেই গিফটটা আমাকে দিতে চাইলো, ওই উদ্দেশ্যে আমাকে রাত্রে 19 তারিখে ফোন দিল, আর 15 তারিখে ওর সাথে আমার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল 3 দিন পর।
ভাই আমি তো আপনাদের সম্পর্কটাকে কোনো সম্পর্কই মনে করতেছি না, নষ্ট হচ্ছে তো সম্পর্ক হওয়ার আগে 15 বার সম্পর্ক নষ্ট হয়েছে এরকম আমি জানি না। প্রথম কথা হচ্ছে একটা মেয়েকে আপনি জানেন না শোনেন না, তারপরে তার প্রতি আপনি ইনভলভ হয়েছেন এবং সেখানে এত বেশি কমপ্লেক্সিটি, সেখানে আপনারই ভাই হবে লেগে উঠে পড়ে লেগে থাকার দরকারটা কি, তাই না? যাই হোক আপনি বলেন আপনার জীবনে যেটা ঘটে গেছে ঠিক সেটাই তো আপনি বলবেন, কিন্তু বাট আমার এক ধরনের বিরক্তির উদ্রেক করছে আর কি আপনার স্টোরিটা শোনার পরে। বাট ইটস আ লেসন এভরিবডি, কজ আমরা কিন্তু একটা মানুষের প্রতি না জেনে না শুনে হঠাৎ করে যেভাবে প্রেমে পড়ে যাই সেটা আসলে আমাদের ব্যক্তি জীবনকে অনেকখানি নষ্ট করে দিতে পারে। এই গল্পটা এই কারণে আনছি যে ওর জীবনে যে একটা ভুল হয়েছে সেই ভুলটা মারাত্মক ভুল ছিল, যে বন্ধুর কাছ থেকে বা কারো কাছ থেকে এমন কিছু সে প্যাকেটে করে নিয়ে যাচ্ছে যেটা সে জানে না শোনে না, তার জন্য তার জেল খাটতে হলো। কিন্তু তার চেয়েও বড় ভুল হচ্ছে এই মেয়েটার প্রতি তার এফেক্টেড হওয়া, সেটা কিভাবে সেটা আমরা গল্পে তুলে ধরবো। জি বলুন। তারপর
তো এই ধরনের কাহিনী করার পরে আমি ওর কথার কোন আমি দিকবিষয় কিছুই পাইতেছি না, আমি বলছি কি তুই এরকম করো স্কিল লিগে, তুমি আমার সাথে যেরকম করতেছ আমি তোমার সাথে তেমনই করতেছি, আমি কেন আমি তো কোনো তোর সাথে কোনো খারাপ কিছু করি নাই, তাহলে তুই আদিবের কাছে কি জন্য টাকা চাইলি? আমি তো টাকা পয়সা কামাই কিছু তুই ভালো করে জানোস, কি জন্য কামাই করতেছি, আমার টাকা আছে কাছে সেটা তুই ভালো করে জানো। হ্যাঁ তুমি ঠিক আছে, তাহলে 20 তারিখে আমি তো ঢাকা আসতে যে রাত্রে আমাকে ফোন দিল 20 তারিখে ঢাকা আসতে আমি আমার জন্য একটি গিফট রাখবো, গিফটটা তুমি রাখো। আমি আচ্ছা ঠিক আছে সেটা দেখা যাবে, আর কিছু বলবা? পর বলে না, আমি তো ফোনটা রেখে দিলাম রাত্রে। দুইবার আবার ফোন দিয়েছে, আমি কথা বলার পর আমি ফোন রেখে, কারণ আমার সাথে কথা বলার কোনো ইয়া নাই, ওই না করতেছে। পরে আমাকে 22 তারিখে আমাকে বলতেছে যে তোমার সাথে আমি দেখা করব। তখন ঢাকা আসছে বরিশাল থেকে, কারণ ঢাকায় একটা চাকরি করে, ওই জন্য আসছে। আর আবার বলতেছি কি তোমার সাথে আমি ঢাকায় দেখা করো, আমি দেখা করবো, তা ঠিক আছে তার সাথে দেখা করি। আমার বাসা থেকে ওর বাসায় হলো আপনার 20 টাকা ভাড়া লাগে রিক্সা। এখন আইসা আমাকে দোকানের পাশে এসে আমাকে ফোন দিছে, তুমি আসো। যাওয়ার আগে ওর সাথে আমার কথা কিছু তর্ক হয়েছে যে এরকম কাহিনী যেহেতু তুমি আমার সাথে করো, যা করার আজকে আমি করবো, তুমি আসো। পরে বলছি ঠিক আছে যেটা করা কনফার্ম তুমি করবা। আমাকে হঠাৎ বলে কি তুমি আর আমি কিছু পিক তুলি, আমাকে কিছু পিক তুলে দাও। আমি ঠিক আছে তাই তোমার ফোনটা দাও। আমার ফোনটা দাও, আমি ওর পিক তুললাম না, কারণ আমার ভিতরে একটু সন্দেহ ছিল যে ওর পিকটা তোলা আমি একটা ঘটনা ঘটতে পারে। ওর মোবাইলটা দিয়ে আমি পিক তুললাম। পিক তোলার পরে গায়ে হাত দিয়ে ছবি তুলতে বলছে, ছবি তোলার পরে আমি বলছি কি ঠিক আছে তুমি যে কটা ছবি তুলছো ছবি কটা আমার দেও, তুমি শেয়ার করো। পরে বলে কি যে এখন দেওয়া যাবে না, এখন দেওয়া লাগবে না, আমি বাসায় গিয়ে তোমার ছবি কটা আমি পাঠাই দিবো। আমি সমস্যা এখন দেওয়া যাবে না, কারণ কি বাসায় গিয়ে পাঠাইলে তোমার সমস্যা কি? আমি কিন্তু এখন কাছে আসো তুমি টাকা ছবি কটা পাঠাও, কেন এখন দিব না। এ কথা বলে ওর ফোনটা লক করে ফেলাইলো। আমি লক খুলতে পারি না, এ কথা নিয়ে কাটাকাটি নিয়ে ওর গাল পেছনে একটা থাপড় দিই, গাল পেছনে একটা থাপড় দিয়ে থাপড় দেওয়ার পরে ওই কিছু মনে করে হাসতেছে। কয়েকটা থাপড় দেওয়ার পরে হঠাৎ বলতেছে তুমি আমার সাথে এরকম করোনি, ছবি এখন আমি দিব না, আমি বাসায় গিয়ে তোমার ছবি দিব। আমি বলছি কনফার্ম যে আমি তোমার বাসায় গিয়ে ছবি দিব। এ কথা কাটাই না, আমি বলছি ঠিক আছে তাহলে তুই ছবি যেহেতু দিবি না, এই যেহেতু তোমাকে অবিশ্বাস করলি ছবি যেহেতু দিবি না, তাহলে তোর সাথে আমার সম্পর্ক কি থাকবে, যা তোর সাথে সম্পর্ক নষ্ট।
আমি আরো বিরক্ত হলাম, কজ আপনার সম্পর্ক আসলেই সম্পর্ক না, এটা শুরু হতেই শেষ, শুরু হতেই শেষ, শুরু হতেই শেষ, এটা বাচ্চা খেলা ছাড়া আসলে কিছুই না। ওকে, আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, বিরতির পর আবারও ফিরে আসবো, মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পর ফিরে আসছি। তবে এটা কিন্তু হয় আমাদের, আমরা বিরক্ত যতই হই না কেন আজকের এই যে গল্পটা বলছে ওসমান তার প্রতি, আমাদের ব্যক্তি জীবনে কিন্তু এই ধরনের সম্পর্ক আমরা আছে, সকালবেলা ভালো, বিকেলবেলা ব্রেকআপ, সন্ধ্যাবেলা ভালো, রাতের বেলা ব্রেকআপ, এবং এই ব্রেকআপ তারপর আবার কি এটা কি বলে ফিল আপ, হোয়াট এভার ইট ইজ, মানে এই অবস্থা দিয়ে আমাদের সম্পর্ক চলতে থাকে এবং তারপর একটা সময় সম্পর্ক আয়দা শেষ হয় অথবা কোন একটা ভুল হয়ে যায়, কারণ এই ব্রেকআপের মধ্য দিয়ে বারবার গেলে এই সম্পর্ক কখনোই ভালো সম্পর্ক হতে পারে না। ফিরে আসছি মাত্র 4 মিনিট পর, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত, 4 মিনিট পর আমরা ফিরলাম ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, তো ওসমানের জীবনের গল্প একটু ঘুরে গিয়েছে, ইনফ্যাক্ট যেটা শুরুতেই বলছিলাম একটু আগে, এবং এই ঘুরে যাওয়া গল্পটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয়, কিছুটা পানসে লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে, বাট ইট হ্যাজ এ লেসন। ওকে, আমরা আগে থেকে কোনো মন্তব্য না করি, আমরা ওসমানের কাছে আবারও ফিরতে চাই। হ্যাঁ ওসমান, যেখানটা আমরা ছিলাম তারপর,
ওকে, যখন আমি গাল পেছে দুইটা থাপড় দিই, থাপড় দেওয়ার পরে এই কথাবার্তা কাটাকাটি হয়ে আমাকে বললে যে ঠিক আছে তোমার সাথে আমার সাথে কোনো কথা নেই, তুমি এখন যাইতে পারো আমি যাইতে পারি। তখন ওর ফোনটা আমার হাতে, ফোনটা রেখে আমার কাছ থেকে চলে যেতেছে, তাহলে চলে যেতেছে বলে কি আমি চলে যেতেছি। আমি ঠিক আছে তোরে যাও, তোর পাশে আমি হাঁটতে পাশে পাশে হাঁটতেছি আর ওই হাঁটতেছে, যে আপনার বিশ্ব রোডের ভিতরে যেখানে ট্রাফিক পুলিশ থাকে ওইখানে যাওয়ার আগে আমি পিছ থেকে ডাক দিছি শান্ত দাঁড়াও, দাঁড়ানোর কথা বলে কোনো আমার কথা কোনো গুরুত্ব দিতেছে না। তখন ওই ব্রিজের ঘুরে আপনি ট্রাফিক পুলিশের সামনে গিয়ে ওই দাঁড়াইছে, দাঁড়ায় সাথে সাথে আমার হাত টান্দা ধরছি কি এরকম করো কেন। পরে বলে কি এরকম কি আপনি কিছু বলবেন, তখন আপনি করে বলে আপনি কিছু বলবেন,
তুই থেকে আপনি, টু ফালতু ইমোশন, ওকে যাই হোক বলেন,
আপনি আমাকে কিছু বলবেন, আমি সমস্যা। পরে বলে কি আমি এখন বাড়িতে চলে যেতেছি, যা বলার আপনি বলে পারেন বলতে পারেন, আমি এখন চলে যাব। এ কথা বলছে মন মেজ আমার আরো খারাপ হয়ে গেছে, তখন আমি হাত টানিয়ে রোড পাড়ি দিয়ে আমি রাস্তায় পাশে দাঁড়া করাইছিলাম। আমি বলছি কি এরকম করস কেন, দাঁড়া করাইছি কথাটা বলার সাথে সাথে তখন আর কি আপনার শরবত খেয়ে আসলো, আমাকে দেখে 5 টাকা দিয়ে 1 গ্লাস শরবত খেয়ে আসলো, শরবত খেয়ে তখন আর কি ওর লিভারের সমস্যা ছিল, তো তখন আমি ওর হাত টাইন আনছি পরে এমনি অক্লান্ত হয়ে গেছে। ওই আপনার শরবত খেয়ে আসার পরে আমার কাছে আসলো, আমি বললাম কি তুই যে শরবত খেয়ে আসলি আমাকে ডাকও দিলি না, তোর টাকা দেখে আমি শরবত খাইতাম, তোমাকে ডাক দিলি না কেন। পরে বলে কি যে শরবত খাওয়ার 5 টাকা এটা তো কোনো বিষয় না, আপনি যা বলার বলেন আমি কিন্তু চলে যাবো। এই কথা বলছে পর আমার মাথায় রক্ত উঠে গেছে, তখন আমি সহ্য করতে পারিনি, তখন হাতের জেল ব্রিজের ঘরে টাইনে নিয়ে গেছি, ব্রিজের নিচে যাওয়ার আমি কয়েকটা 4-5টা থাপড় দিই গাল পাশে, তাহলে থাপুর প্রত্যেকটা মানুষ আমাদের ঘিরা দিতে স্যারকে দেখার জন্য।
এখানে একটা বিষয় আমি আপনাদের সবাইকে বলতে চাই, বিশেষ করে এইরকম দৃশ্য আমরা মাঝে মাঝে দেখি ছেলে এবং মেয়ে, সেটা আসলে শ্রেণী, এটা এরকম যে না সব নিচু শ্রেণীর মানুষরা করেন বা অশিক্ষিত মূর্খরা করেন। আমি অনেক বড় বড় টাইকোট পড়া লোকজনকেও দেখেছি যারা উচ্চ শ্রেণীর মানুষ বলে আমরা ধরে নিই, হ্যাঁ তাদেরকে আমরা দেখেছি উচ্চ শিক্ষিত বলেও ধরে নিই, ওরকম অনেক ছেলে মেয়েদেরকে আমরা দেখেছি যে রাস্তায় বিশেষ করে ছেলেরা মেয়েদের গায়ে হাত তুলছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যখন তাদের কাছে যাওয়া হয় মেয়েটাকে হেল্প করার জন্য, তখন মেয়েটা অনেক সময় বলে এটা আমাদের পার্সোনাল বিষয়, এ বিষয়ে আপনারা আসবেন না কোনো কিছু ইন্টারফেয়ার করার জন্য, বা আমার হাজব্যান্ড, আদৌ হাজব্যান্ড না হয়তো বা বয়ফ্রেন্ড, ও যা করে করুক আপনারা কিছু বলেন না। এই যে রোমান্টিক দৃশ্যগুলো দেখা যায় সেটা আমাদেরকে যথেষ্ট রকম বিব্রত করে। আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলো কি ভাষায় করা যায় না? প্রথমত গায়ে হাত তোলা অন্যায়, এটা একেবারেই করা উচিত না। তারপরও যদি কোনো কারণে এই জিনিসগুলো ঘটে যায় সেটা নিজের ঘরের মধ্যে ঢোকা উচিত। আমার কথা হচ্ছে ঝগড়া করেন যাই করেন না কেন, সেটা কেন চার দেয়ালের বাইরের লোকজন শুনবে? অ্যান্ড দিস ইজ ভেরি মানে লজ্জাজনক যে একজন মানুষের উইক পয়েন্টটা আরেকজন মানুষকে জানিয়ে দিলে ওই মানুষের কাছে কিন্তু পার্সোনালিটিটা সবসময় ডাউন থাকে। সুতরাং এই কাজটা আমরা রাগের বসে যাই করি না কেন এই জিনিসটা যেন না করি, বিশেষ করে এই রাস্তাঘাটে যে কাজগুলো হয়। ইদানিং তো যা হয়েছে মানে কোনো কিছু হওয়ার সঙ্গে সঙ্গে সেটা ফেসবুকে আপলোড, হ্যাঁ তো এরকম আপনি থাপড়াথাপড়ি করছেন আপনার গার্লফ্রেন্ডকে হয়তো বা আপনি আঘাত করছেন, বা অনেক সময় মেয়েরাও ছেলেদেরকে করছে, সেগুলো দেখা গেল যে আপনি এসে ফেসবুক ওপেন করেছেন আপনার ভিডিও আপনার ওয়ালে শেয়ার দেয়া, হ্যাঁ তো এটা কিন্তু সারা জীবনের জন্য আপনাকে শেষ করে দিবে। সো এই জিনিসগুলো না করাটাই বেটার, প্রাইভেসিটা মেইনটেইন করুন। আর বিশেষ করে যারা ভিডিও কৌতূহলী, ভিডিও এভাবে খুঁজে বেড়ান যে ভিডিওর কন্টেন্ট লাগবে, কারণ এরকম একটা লোভনীয় ভিডিও ফেসবুকে আপলোড করলে হাজার হাজার শেয়ার হবে, লাখ লাখ লাইক পাবেন, হ্যাঁ তাদের জন্য একটু বলি কারণ এগুলোর জন্য নীতিমালা আছে, এমন কিছু করবেন না যেটাতে আপনার ফিউচার শেষ হয়ে যায়। ওকে বলুন, তারপর
তখন আমি ওই আপনার হাতে যে বিজের ঘরে নেওয়ার কয়েকটা থাপড় দেওয়ার পরে মানুষ আমার ঘেরা দিতেছে সাইড সাইডে দেখতেছে যে খুবই সম্ভব আজকে ছেলেটা ওই মেয়েটার আরো বেশি মারবো। তখন আমাকে মেয়েটা বলে যে তুমি কিন্তু আমার গায়ে আর একবার হাত দিবে না, কথা বলছে পরে আমি ওর উপরে নিয়ে আসছি, উপরে নিয়ে আসছে দাঁড়িয়ে হাত দিয়ে একটা থাপড় দিয়েছি, পরে যে আপনি নারিকেল গাছ ধরছে, নারিকেল গাছ ধরেই আমাকে জড়ায় ধরছে, জড়ায় ধরে বলতেছে যে তুমি আমাকে এক গিলাস পানি খাও আর না হয় কোথাও বসাও, ওই একবার সিরিয়াস অবস্থা হয়ে গেছে। তা বলছি তোর পানি তো দূরের কথা, রাত 12টা পর্যন্ত তোর আজকে এখানে আমি দাঁড়া করে রাখবো, তোকে এখান থেকে যাইতে দেবো না, তোমার সাথে যে ব্যবহার করছো আমার পিছন থেকে তোর হাত টান দিয়ে তুই আমার হাত ধরতে দিস না, আর কথা বলতে আমার আপনি করে কথা বলো তুই আমার চিনোস না, কি এরকম ব্যবহার করলি কেন তোমার সাথে, এ কথা বলার পরে কতক্ষণ পর পরে আমার বলে যে ঠিক আছে তাহলে এখন যাওয়ার হয়েছে চল আমরা বাসায় যাই। তখন বাসায় যাইতেছি, বাসায় যাওয়ার সময় কোনো কথা বলে আমি বলছি বাসা তুমি দেশের বাড়িতে যাবে কবে, কয় সেটা তোমার এখন দেখার বিষয় না, আমি আর কিছু বলবো না, আমার এমনি মন মেজাজ খারাপ তুমি কথা বলবো না। কতক্ষণ পরে বলে কি আমার 5 টাকা ঝালমুড়ি কিনে দাও, 5 টাকা ঝালমুড়ি কেনার পরে যাইতেছি, যাওয়ার পরে তারপর অনেক আগের দিন আমার বলছিল আমাকে যে আমি সবচেয়ে পছন্দ করি আমি আম, আম খাই, তারপর দিন ঝামেলা হয়েছে ওকে মারলাম, তারপরের দিন ওকে আমি আম কিনে দিয়ে আসি, পরে বলে কি তুমি আমাকে মারছো তাহলে আজকে কেন তুমি আমাকে আমার জন্য আম কিনছো, আমি আম কিনছি কি জন্য তুমি জানো না। পরে আম দেওয়ার পরেই ওই আমাকে আমার ফোনে ওর স্বাস্থ্যকর নাম্বারটা সেভ করা ছিল, ওর সাথে আমার সাথে সম্মুখ আমার ফ্যামিলিতে সবাই জানতো, সবাই জানতে, কিন্তু ওর স্বাস্থ্য ভাইয়ের নাম্বারটা আমার ভিতরে মোবাইলের ভিতরে সেভ করা ছিল, সেই নাম্বারটা আমার মেজো আপু আমার মেজো ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি, এই মেয়ের সাথে ওসমান কথা বলে তুই যা করার কর এটা সম্পর্কটা নষ্ট কর, তো ওই নাম্বারটা দিয়েছি, কিন্তু ওর নাম্বার দুটা স্বাস্থ্য ভাইয়ের আমার আপু দিয়ে দিয়েছে ওর ভাইয়ের কাছে, তো এখন পরে আমি জানতে পারছি এই নাম্বারটা দিয়েছে আমার আপু বলে এরকম নাম্বার,
মানে ভুল করে অন্য নাম্বার দিয়ে
দিয়েছে, অন্য করে নাম্বার দিয়ে দিয়েছে, কারণ আমার মনে সন্দেহ যে যদি আমার মেজো ভাই আমার অতিরিক্ত রাগ আমার কি রাগ তার সাথে বেশি রাগ আমার মেজো ভাইয়ের, তা আমার মেজো ভাই ওর ভাইকে ফোন দেয় হঠাৎ যদি বলে মেয়েটাকে তুমি এর নামে চিনো কিনা ওর নাম্বারটা আমাকে দাও, ওর ভাইয়ের কাছে নাম্বারটা চাইলে হয়তো দিয়েও দিতে পারো ওর বোনের নাম্বার, এই জন্য ওকে আমি ফোন দিতেছি আমার ফোন রিসিভ করে সর্বনিম্ন 20 বার ফোন দিছি, ফোন রিসিভ করে না আমাকে খালি শুধু মেসেজে বলে যে একটু পরে কথা বলে, একটু পরে আমি বলছি ইমার্জেন্সি কথা খালি ফোনটা তুমি কানে ধরো, কতক্ষণ পরে ফোন না ধরে আমাকে ফোন দিয়ে আমাকে বলে যে কি হয়েছে তোমার সমস্যা কি, আমি বলছি কি আমার কি হয়েছে সমস্যা তুই জানোস না, এতবার আমি কখনো তোর ফোন দিয়ে ফোন রিসিভ করছ না কেন, পরে বলে কি তোর মরার সময় হয়ে গেছে নাকি, একথা বলছে আমি খালি বলছিলাম কি তোর এতবার ফোন দিছি তুই ফোন রিসিভ করলে নাই কেন, সমস্যা হয়েছে তোর ভাইয়ের বিষয়টা নিয়ে, একথা বলছে একটা বোকা দিয়েছিলাম আমি প্রথম সম্পর্কের বিষয়টা আমার একটা বোকা দিই, পরে ওই বোকাটা দিয়ে পর ওই একটু মাইন্ড নেয়, পরে বলে কি আমি এখনই তোমার সাথে দেখা করতে আসছিলাম সে দেখাটা আরো হলো না, রিক্সাওয়ালাকে বলে কে রিক্সাওয়ালা তুমি গাড়ি ঘোরাও আমি ওর সাথে আর দেখা করবো না, দোকান আসতেছিল, বলছি কি মন মেজাজ খারাপ করো না যে যা বিষয়টা হয়েছে তোমার ভাইয়ের বিষয়টা নিয়ে আমি যার জন্য ভালোর জন্য বলছি, যদি তোমার ভাইয়ের কাছে ফোন দিত তোমার ভাই হয়তো তোমার অনেকটা রাগারাগি করতো এই বিষয়টার জন্য, পরে বলছি কি আমি তোমার সাথে দেখা করবো, একথা বলবো কারণ দেখা করতে আসতেছিল ওই সময় তো আমি জানতাম না যে আমার সাথে দেখা করতে আসতেছে, পরে বলি কি তুমি আমার সাথে ঢাকার তালতলা দেখা করো, কি আমার দুলাভাইকে দোকানে রেখে আমি ওর সাথে দেখা করি, তখন কিছুক্ষণ আগে আমাকে বলছে যে আমার একটা জিনিস মনে চায়, আমি বলছি কি মনে চায় সেটা একটু বলো তো, পরে বলে কি বলবো পরে, তখন আমাকে তালতলা মার্কেটে যাইতে বল, তালতলা মার্কেটে আমাকে একটা ফাস্টফুডের দোকানের ভিতরে আমাকে ঢোকায়, যেটা কখন আর কি কোন একটা মেয়ে নিয়ে আমি কখনো আর কি তালতলা ওরকম দোকানের ভিতরে ঢুকি নাই, আর পার্সোনালিটি রুম আগে বসায় আমি বলে গিয়ে তুমি আমার সাথে এরকম করো কি জন্য, তোমাকে আমি কতটুকু ভালোবাসি তুমি জানো না, আমাকে জড়াই ধরে বলতেছে আর কান্না করতেছে কি জন্য তুমি আমাকে মরামার আজকে তুমি একটা বকা দিলা। আমি বলছি কি দেখো মন মেজাজ খারাপ করো না, যে আমি একটা বকাটা দিছি হয়তো একটা ভুলের কারণে মাথায় রাগ উঠে গেছিল এই জন্য আমি তোমার বকাটা দিছি, কথা বলছো পরে আমার গায়ে হাত দিয়ে জড়াই ধরে রাখছে, অনেকবার বলছি শান্তা স্যার আমাকে স্যার মন মেজাজ খারাপ, তখন ওই আমি আর কি গায়ে হাত দিই, গায়ে দিয়ে কথা করার পরে কিছু একটি কথাবার্তা বলতেছি ওই গায়ে হাত দিয়ে, তখন আমার সাথে সম্পর্কটা আর কি এরকম পর্যায়ে চলে গেছে। আমাকে রিক্সায় যাওয়ার সময় বলতেছে যে আজকে কেমন একটা কাজকর্ম হয়ে গেল যে তোমাকে আমি জড়াই ধরলাম, যে কেমন কাজটা করলো যে আমাদের পবিত্র সম্পর্কটা অপবিত্র তুমি করে দিল, আমাকে একটা মিথ্যা একটা অপবাদ দিল। আমাকে এই কথাটা বলার পর আমি বলছি কি আমি অপবিত্র করছি কোথায়, সেটা তুমি ভালো করে জানো, সেটা আমি অপবিত্র করার কিছুই করি।
ভাই আপনার কথা শুনে মনে হচ্ছে কি দুনিয়ার সমস্ত তো শুধু আপনি যার সাথে সম্পর্ক করছেন সেই করছে, আর আপনি ধোয়া তুলসীর পাতা ছিলেন, মানে ইট উইল নট বিলিভ বাই লিসনার্স, যারা শুনতেছে তারাও তো রীতিমতো বিরক্ত হচ্ছে, ঠিক আছে, মানে সবকিছুতেই শুধু মনে হচ্ছে যে ওর দোষ ছিল, আপনার কোনো দোষই ছিল না, আপনার সবচেয়ে বড় দোষ হচ্ছে যদি কোনো দোষ নাই থেকে থাকে আপনি যা বলছেন, এত প্রবলেম থাকার পর আপনি মেয়েটার সঙ্গে কেন কন্টিনিউ করেছেন, কেন কেন এতক্ষণ পর্যন্ত আপনি তার সঙ্গে থাকলেন, যাই হোক বলেন।
হ্যাঁ সেটা ওর প্রতি এরকম আর কি সম্ভবটা হয়েছিল, সেটা দুর্বল হয়ে গেছিলাম, কারণ একটা দিন কথা না বলার সাথে থাকতে পারতাম না, একটা দিন কথা না বলে
যে সম্পর্কগুলোতে বেশি চিল্লাচিল্লি বেশি সমস্যা সে সম্পর্কগুলো এরকমই হয়, কোন ব্যালেন্স না থাকলে সম্পর্কগুলো আসলে এরকমই হয় এবং শেষ পর্যন্ত সেটার পরিণতি আসলে ভালো হয় না। যাই হোক শুনছিলাম যেটা, হ্যাঁ তারপর কি হলো?
পরে আমার একটা মিথ্যা দিল, তুমি আমাকে অপবিত্র সম্পর্কটা অপবিত্র বানা দিলা, তারপর হওয়ার ভিতরে আমাকে বললো যে তুমি এমন কাজ কর যেহেতু করছো তাহলে সম্পর্ক কিভাবে থাকবো, তুমি যেভাবে চালাই যেতেছো আমি সেভাবে চালাই যাবো। মেয়ে আমাকে বললো তুমি দেখা করো কোন না করো এটা আমার দেখার বিষয় না, আমি দেখা তোমার সাথে করবো না, তাহলে তুমি আমাকে মিথ্যা অপবাদ দিলা, যেহেতু তুমি ছিল আমিও ছিলাম, এটা আমাকে মিথ্যা অপবাদ দিলা কোন কারণে? তারপর দিন আবার এই ফাস্টফুডের দোকানে আমাকে ডাক দিল, আমাকে ফোন দিল ইচ্ছে করে, আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুমি আসো পাসপোর্টের দোকানের ভিতরে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওই দোকানে নিয়ে আমার বলতেছে যে আমার তো পরীক্ষার পর বিয়ে হওয়ার কথা, তোমাকে আমি বলছিলাম যে আবির আমাকে নিবে, তো ওই ছেলের সাথে আমাকে বিয়ে হয়ে যাবে, ওই আমাকে নিবে, তুমি তো আমাকে এখন নিতে পারবো না, আমি কি করবো, আমি কিছু করতে পারবো না, তুমি আমাকে ভুলে দাও, আমাকে পাসপোর্টের দোকানের ভিতরে বলে তোমাকে ভুলে দাও। আমি কারণ কিভাবে বলবো তুমি এটা ভালো করে জানো না, যে আমি তোমাকে কিভাবে বলবো, তোমার সাথে আমার সাথে যে সম্পর্কটা হয়েছিল তুমি সেকেন্ডের জন্য আমার সাথে কথা না বলে তুমি থাকতে পারত না, আজকে তুমি কিভাবে আমাকে না করো যে তোমার সাথে আমার সাথে সম্পর্ক হবে না, অনেকটা রিকোয়েস্ট করছে, পরে বলে কি রিকোয়েস্ট যাই কিছু করো, কিন্তু ওই এক সময় একটা কথা বলে যে আমার কিন্তু অনেক আগে আংটি পরাইছে আবির,
হঠাৎ করে বলে
হঠাৎ আমাকে কিন্তু আংটি পরাইছে, আংটি পরাইছে মানে সে আংটিটা কোথায়, আংটিটা কোথায় সেটা আমি বাসায় রেখে দিছি, আমি যে বাসায় রেখেছি আংটি তুমি এতদিন আমার কাছে বলো না, এটা কি
আবির কে ছিল?
আবির ছিল সে ওর বাবার বন্ধুর ছেলে, যে ছেলের সাথে ওর বিয়ে ঠিক আবির
অনেক আগে।
জি
তো এটা আপনি জানতেন না?
না আমি জানতাম না,
ওই দিনই প্রথম জানলেন?
আগে আগে বলছে যে আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক, কিন্তু এটা তো জানছি যে আবিরের সাথে মাঝে মাঝে কথাও বলতো,
মানে বিয়ে ঠিক মানে এটা এরকম যে কথা হয় বা পারিবারিক ভাবে কথা হয়েছে কিন্তু সেটা আদৌ হবে কিনা সে ব্যাপারে আপনি নিশ্চিত ছিলেন না?
সেটা আমি নিশ্চিত ছিলাম না।
আচ্ছা
আবার আমাকে কথা দিয়েছে যে আমি আবির কাছে যাব না, আমি যাবো একমাত্র তোমার কাছে, আমার রক্ত মাংস থাকা পর্যায়ে আমি কোন ছেলের কাছে যাবো না, আমি তোমার কাছে যাবো।
আচ্ছা
এই কথা বলছি ওটা তো আমার মাথায় আছে, কারণ আমার কাছে আসবে আর কারোর কাছে যাবে না। পরে আর কি জানতে পারলাম যে ওরা নাকি আংটি পরেছে, তখন আমার ফাস্টফুডের দোকানের ভিতরে বললো তুমি আংটি পরেছে, আংটিটা কোথায় বললো কি বাসায়, আমি বাসায় তো আংটি তুমি আমাকে এতদিন কি জন্য বলো নাই, যা কিছু হওয়ার হয়েছে তুমি আমাকে ভুলে যাও, আমি ভুলে যাবো মানে। আর এই কথা বলার পরে ওর সাথে আমি রাগ হয়ে ফাস্টফুডের দোকানের ভিতর থেকে বেরিয়ে গেলাম, আমি ঠিক আছে তুই থাকিস যা ভালো থাকিস, তুই যদি আমাকে না করলি আজকে আমি আর তোর সাথে কথা বলবো না।
ওকে
পরে তারপরের দিন যে আমি ওর সাথে এই আগে যে আপনার মার্চ মাসে আপনার এক তারিখে আমি ইয়ার দিয়ে আসছিলাম যে 1600 টাকার কসমেটিক কিনে দিয়ে আসলাম, সেই বিষয়টা আমি ওর বান্ধবীর কাছে শেয়ার করেছিলাম যে ওর আমি আজকে এগুলা কিনে দিছি, ওর বান্ধবী বলে দিয়েছিল ওর স্বাস্থ্যবনের কাছে।
আচ্ছা
ওর স্বাস্থ্যবন বলে দিছে আবার বলছে যে তুই এরকম যে তুই ওসমানের কাছে এগুলা খাইছিস, তুই আমার কাছে জানা শোনাই, আর তুই বরিশালে এতবার দেখা করছিস আমার কাছে একটু একটিবার বলতে পারলি না, ওই বিষয়টি নিয়ে অস্বাস্থ্যবন অনেক রাগারেই করছে অনেক বড় আপু।
ওকে
এটা জানার পরে যেদিন আমার ফাস্টফুডে না করলো তারপরের দিন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে কি তুমি অনেক এই দরদি দেখাইছো, অনেক দরদি হয়ে গেছো যে তুমি আমাকে যে কসমেটিক কিনে দিয়েছো সেটা তুমি আমার ফ্যামিলির সবার কাছে তুমি জানাই দিলাম, কারণ হ্যাঁ তুমি কেয়ার কাছে বলছো, কেয়ার সাথে তো আমার সাথে এমনি দ্বন্দ্ব, আমি তো কেয়ার কাছে বলছো অনেক আগে, দ্বন্দ্ব হওয়ার পর আমি সেটা বলি নাই, আমি তো জানতাম না। কিয়ার সাথে আমার সাথে দ্বন্দ্ব তুমি জানো না, আর ওর কাছে এই কথাটা বলছে, কিয়া তোমার ফ্যামিলিতে সবার কাছে জানাই দিছে। তুমি যেহেতু আমার কাছে আমার 1600 টাকার কসমেটিক কিনে দিয়েছিলে, তোমার 16000 টাকা এক্ষণ মাত্র আমি দোকানে এসে দিতেছি। আমাকে বলে 1600 টাকা এক্ষণ মাত্র দোকানে দিতেছি, এতই জমিদার হয়ে গেল তুমি, তুমি আমার টাকা ফেরত দিয়ে দিবা, পরে বলে এক্ষণ মাত্র তোমার বিকাশ নম্বর দাও। আমাকে বলে আমি এক্ষণ মাত্র বিকাশ নম্বর দিব, আমি এটা কিন্তু পাগলামি করো না, দেখো এটা কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যাইতেছে, তুমি এরকম কাহিনী করো কি লিয়া, আমি তোমার টাকা নেব, তোমার টাকা দিয়েছিলাম আমি, পরে কোনো না বলে আমার এই নাম্বারটাই ওই আমাকে 1000 টাকা পাঠিয়ে দিল। 1000 টাকা পাঠিয়ে বলবো এখনো বলতেছি 600 টাকা পাঠাবো, তোমার নাম বিকাশ নাম্বার দাও। আমাদের দেখ আর একটা কথা বললে কিন্তু আমি কিন্তু গাড়ির ভিতরে গাড়ির নিচে যে অ্যাক্সিডেন্ট করবো, এ কথা আমি আরো বললাম। তারপর থাকলো না কথাটা, থাকলো না, পরে বলে কি যে আমার এই বিষয়টা তুমি আমাকে কসমেটিক কিনা দিয়েছো, তোমার সাথে এই সম্পর্কটা আবির সব জানে, যে ছেলের সাথে বিয়ে ঠিক আবির সব জানে, আমি আবিরের বিষয়টা জানলো কি ভাই, তুমি জানো না সবকিছুই জানে, আমি যা আচ্ছা আবিরের নাম্বারটা দিয়ে আমার, আবির যেহেতু আমার বিষয়টা জানে আবিরের নাম্বারটা আমার কাছে দিয়ে, আর তোমার নাম্বারে আমি আবিরের কাছে আমি দিয়ে দিতেছি, এ কথা বলে তোমার ইয়ে আবির ফোন দিব না। তারপরের দিন আবির আমাকে ফোন দেয় যে বলে কি যে ভাই আপনি কি নাম কি চিনেন, আমি কি হ্যাঁ চিনি, পরে বলি কার সাথে পরিচয় হলো, আমি বিষয়টা জানাইলাম, পরে বলি কি ওই তো আপনার নামে আমার এই কথা বললো যে ওর সাথে আপনার সাথে সম্পর্ক ছিল, ছেলের কাছে আমি যাইতে ছিলাম, ছেলে আমার কাছে নিতে চাইছিল, এখন আপনার কাছে না কেউ যাবে না, আপনাকে আর ফোন দিয়েন না, আমার নম্বরটা আবির কাছে দিয়ে দিছি, কিভাবে দিল ওর সাথে আমার সম্পর্ক থাকাকালীন। পরে আবির আমার কাছে কথা বললাম, আমি বলি ঠিক আছে ঠিক আছে, ওই যেহেতু আমার কাছে না করছে ও আমার ফোন দিতে, ওর সাথে সম্পর্ক হবে না, আমার সাথে আর কোনো সম্পর্ক হওয়ার কোনো দরকার নেই। পরে এই ধরনের কথাবার্তা পড়ার পরে আমাকে তার দুই দিন পর আমি ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, ঠিক আছে, আর বলতেছে যে তোমার টাকাটুকু আমি পাঠাই দিছি, যাই কিছু করছি তুমি আমাকে সত্যি সত্যি ভুলে যাও, আমার কিন্তু বিয়ে হয়ে যাবে।
ছোট্ট একটা বিরতি 5 মিনিটের, আপনারা শুনছেন আরজি কেবরিয়াকে অন 89.2 FM। আর যারা এই অনুষ্ঠানে আসতে চান জীবনের গল্প বলার জন্য, সবসময় একটি নাম্বার 09613892892, আরো একবার বলি 09613892892। ফোন করার পরে এই ভয়েসটা এখানে অটো রেকর্ড করা হয়, এখানে আপনার সঙ্গে আসলে কেউই কথা বলবে না, আপনি যা বলবেন সেটা রেকর্ড করে আমরা রেখে দিই এবং তারপরে কথাগুলো শুনে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করি। এবং এই জন্য আমরা বলি যে ফোন করার পরে প্রথমে আপনার নামটা এবং আপনার সেল নাম্বারটা দূরে স্পষ্ট করে বলবেন, আর তারপরে আপনার জীবনের গল্পের মূল বিষয়টি বলে বলবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, আমরা নিশ্চয়ই যোগাযোগ করব এবং আমি আরজি কিপ্রিয়া নিজে আপনার সঙ্গে যোগাযোগ করি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার, 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
একেবারে শেষবারের মতো আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ ভাগে আছি এবং কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই, তবে তার আগে আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনি যদি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকের মাধ্যমেও, কিংবা আমাকে সরাসরি ইমেইল করতে পারেন, সেটার জন্য আমার ওয়েবসাইটে আসতে হবে, আমার ওয়েবসাইটের ঠিকানা www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। আপনারা যোগাযোগ করতে পারেন এবিসি রেডিওর ওয়েবসাইটের মাধ্যমেও, একই সাথে এবিসি রেডিওর যে ফ্যান পেজটি রয়েছে সেটার মাধ্যমেও। ওকে ওসমান বলুন।
আমাকে বললো ঠিক আছে, তোমার সাথে আমি যে ব্যবহার করছি, তোমার টাকা টুকা পাঠাই দিচ্ছি, যা আবার হয়েছে আমার কিন্তু পরীক্ষার পর নিয়ে যাবে, এটাই সত্য, কথা সত্যি হয়েছে। ওই বলো আমি মন মেজাজ খারাপ করে আমি বলতেছি, আমি অনেকটা রাগারাগি করতেছি, ঠিক আছে তুই যদি আমার সাথে এরকম কাজটা করলি, কাজটা ভালো হয় না, যা তুই ভালো থাকিস, এই কথা বলে আমি কয়েকটা রাগারাগি করছিলাম। রাগারাগি করার পরে খারাপ একটা কথা বলছিলাম, সেই কথাটা বলার পরে আমাকে বললো যে ভালোবাসার মানুষ কি এভাবে কথাটা বলে, ঠিক আছে তুমি ভালো থাকো, পরবর্তীবার তুমি আমাকে আর ফোন দিও না। আমি ঠিক আছে ফোন দিব না, দুদিন পর পর এ না করে দুদিন পর পর এ আবার ফোন দেয়, ফোন দেওয়া পরে লাস্টের পর যায় ওই যে ছেলের সাথে ওর সাথে বিয়ে ঠিক, আবিরের কাছে আমি কথা বললাম যে ভাই আপনার কাছে যেহেতু আমার বিষয়টা যে জানাইছে যে আমার ওর প্রতি আমি দুর্বল হয়ে গেছিলাম, আমার কাছে আসতে চাইছিল, ওকে আমি নিতে চাইছিলাম, তাহলে এই যে ওই যেহেতু আসবে না, আর না আসার কারণ কি? পরে বলে কি আপনি শুনছিলেন আমার কথা, আমার সাথে সম্পর্ক ছিল, সম্পর্ক হয়েছে, পরীক্ষার পরে নিব, আমি এটা শুনতে পারছি, কিন্তু শুনতে তখন তো আমার গুরুত্ব দেবো, ওই আমার সাথে এরকম গুরুত্ব দেওয়া কথা বলে না। পরে বলে কি ভাই যে যাই হোক কিছু হয়েছে, ওকে আপনি ভুলে যান, ওকে আমি বিয়ে করব, আপনি ওকে ভুলে দেন। আমি বলছি আমি কি ভুলে যাব, এটা তেমন কোনো কথা ছিল না, ওকে আমার ভোলার কোনো কথা ছিল না, আর আপনার বিষয়টাতে আমার এতটুকু গুরুত্বভাবে বলেই না যে ও আপনার কাছে ওই যাবে। পরে বলে কি যা কিছু হয়েছে তুমি আপনার এটা মাটিতে দেন, আর সম্পর্ক কিছু হয়েছে আপনার কাছে যদি কোনো দেনা পাওনা থাকে আমার কাছে বলেন। আমি ভাই দেনা ভালোবাসার মানুষের কাছে কখনো দেনা পাওনা থাকে না, ছিল যতটুকু ছিল ভালোবাসা ছিল, সে ভালোবাসাটা হয়তো মাটিতে দিলাম, যা কিছু হওয়ার হয়েছে, এখন আপনি ওরা নিয়ে সুখী সংসারে দিন কাটান, এই ধরনের কথাবার্তা বলতে বলতে পরে জানতে পারলাম, আবিরের ছোট ভাইয়ের কাছে জানতে পারলাম ওর কিছুদিন আগে নাকি সন্তানের নাকি আবির বিয়ে করছে।
কিভাবে জানলেন আপনি এটা?
এটা জানতে পারছি ইয়ার আবিরের এক ফ্রেন্ড ছিল আমাদের ফরিদপুরের ভাঙ্গা থানার, ভাঙ্গা থানার ছেলের সাথে আমার সাথে সম্পর্ক আছে, কিন্তু তার কাছ থেকে নাম্বার নিয়ে আবিরের ছোট ভাইয়ের কাছ থেকে ছোট ভাইয়ের নাম্বারটা আমি নিছি, সেটা আবির জানে না এবির মাধ্যমে। আমি ফোনে কথা বলি নাই, ও ফোনে কথা বলাইছি, আমি আরেকজনকে দিয়ে বলাই বললাম যে ভাই যে সুজীবের কাছে একটু জিজ্ঞেস করেন তো আর বড় ভাই যে আবির এটা কই কি বিয়ে করছে কিনা। ও বলছে হ্যাঁ কিছুদিন আগে বিয়ে করছে।
বিয়ে করার কতদিন আগ পর্যন্ত আপনার সম্পর্ক ছিল, মানে বিয়ে করেছে কবে ওরা, মানে আপনার সঙ্গে মেয়েটির কথা হয় না কতদিন যাবৎ?
কথা হয় না আপনার মার্চ এপ্রিল মাসের 6 তারিখ থেকে আমার সম্পর্কটা ব্রেক হয়েছে।
আচ্ছা, তারপর আপনার যোগাযোগ নাই?
আর কোনো যোগাযোগ নেই ওর সাথে। আমার সাথে
ব্রেকআপটা হলো কিভাবে?
ব্রেকআপটা হলো যে আবিরের কথাটা নিয়ে আমাকে সব সম্পর্ক নষ্ট করে দিল, আবির আমাকে বিয়ে করবে আর তুমি তো আমাকে নিতে পারবো না, এখন তোমার কাছে এখন আমি যাইতেও পারবো না। বিয়ের আগে যেহেতু তুমি আমাকে হাতে দিলে না মারছে, তো বিয়ের পরে তুমি আমাকে কি করবা?
তো বিয়ে হয়ে গেছে, তো তারপর আপনি যোগাযোগ করেননি আর
ওর সাথে? আমি আর কোনো যোগাযোগ করিনি, যোগাযোগ করছি আবিরের ছোট ভাইয়ের সাথে।
আচ্ছা,
শুনতে পারছি আবির ওরকে বিয়ে করছে। এটা হলো আবির ছোট ভাই, আবির ছোট ভাই বলছে, কিন্তু পরে জানতে পারছি এটা হলো কোনো ফ্যামিলিগত ভাবে বিয়ে হয় নাই, এটা হলো গোপন ভাবে বিয়ে করছে, ফ্যামিলিগত ভাবে বিয়ে করছে। যেহেতু জানতে পারছি যে কিছুদিন আগে ওর বিয়ে করার পর ওর ফ্যামিলিতে জানাইছে আর অনেক আগে বিয়ে করছে ওরা।
এখানে আপনি এই গল্পটা কেন বললেন? মানে আপনার গল্পটা আমার কাছে মোর ইন্টারেস্টিং মনে হয়েছে যে ইয়াবা নিয়ে আপনি যেভাবে ধরা খেলেন সেটার জন্য আপনি যেভাবে জেল খাটলেন ভুল করে, কিন্তু তারপরে আপনি মেয়েটাকে নিয়ে আপনার লাইফের যে গল্পটা আপনি বললেন এতক্ষণ সময় ধরে, কেন বললেন?
আমি কেন বললাম যে আমি ওর সাথে সম্পর্ক করেছিলাম, মন দিয়ে সম্পর্ক করছিলাম, আমার ভালো
সম্পর্ক যখন করে সবাই তখন মন দিয়েই করে, ম্যাক্সিমাম লোকে মন দিয়েই করে।
তাহলে আমার কাছে কি জন্য এই কথাগুলো এতগুলো মিথ্যা কথা বললো যে ওর বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে যেন আমি পরে জানতে পারছি বিয়ে গেছে কেন আমার সাথে
মিথ্যা কথা? আপনার তো তার আগেই আপনার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, এখানে মিথ্যা সত্য প্রসঙ্গ আছে।
ব্রেকআপ হয়েছে সর্বনিম্ন মাত্র 10 বার,
তাতে আপনাকে কেন বলতে যাবে?
আমাকে কেন বলতে যে আমার সাথে সম্পর্ক যেহেতু করছে আমাকে জানতে দিল না কেন? ওই যে
আপনাকে তো বহুবার আপনি বলেছেন যে মাঝখানে তো বহুবার এই ছেলেটার কথা বলছে যে আবিরের কথা বলেছে আসলে তাকে সে বিয়ে করবে, এবার এরকম ব্যাপার স্যাপার তো আগে থেকেই ছিল।
তখন তো আমাকে গুরুত্ব দিয়ে বলে নাই যে আমি ওই আমাকে
গুরুত্ব আপনার কাছে লাগেনি, গুরুত্ব দিয়ে হয়তো সে বলেছে গুরুত্ব আপনার কাছে লাগে নাই।
আবির ওকে নিতে চাইছে কিন্তু ওই তো আমার কাছে আসতে চাইছে,
তো আপনি নেন নাই কেন? বিয়ে করেনি কেন?
বিয়ে করতে পারি না আমি ফ্যামিলির সবার সাথে,
এটা আপনার প্রবলেম।
আমার প্রবলেম ছিল,
হ্যাঁ তো আপনারই প্রবলেম আগে করে, আমি তো ওর কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না।
পরে তো আমি ওকে নিতে পারিনি এই জন্য ওকে আমার কাছে আসে নাই।
হ্যাঁ তো আপনি নিতে পারেন না সেজন্য আসে নাই, সিম্পল।
আবার তো আমাকে মিথ্যা অপবাদ দিল।
মিথ্যা অপবাদ দিয়েছে? কিসের অপবাদ?
মিথ্যা অপবাদ দিয়ে ফাস্টফুডের দোকানের ভিতরে।
এটা কিসের, এটা কোন অপবাদ?
জি
এটা কোন অপবাদ? ফাস্টফুডের দোকানে আপনারা কি করছেন না করছেন এটা নিয়ে এসে আপনার সঙ্গে একটা কথা বলেছে, অপবাদ জিনিসটা আপনি বোঝেন? অপবাদ হচ্ছে সেটাই যে আপনার কোন একটা ঘটনাকে যদি মিথ্যা ভাবে কুচ্ছা রটানো হয় চারপাশের লোকজনের কাছে, সে কি চারপাশের লোকজনকে মাইক দিয়ে বলে বেড়াচ্ছে যে আপনি ফাস্টফুডের দোকানে এসে তার সাথে কি করেছেন?
এটা বলে
তাহলে এটাকে অপবাদ বলে? প্রেম সম্পর্কে তো আপনার সেন্সই ক্লিয়ার না, লাভ সম্পর্কে আপনার সেন্সই ক্লিয়ার না। আপনি যে তাকে নিয়ে কথাগুলো এখানে বললেন, কেন বললেন আপনি আমাকে এটা বলেন? মানে আপনার কারণটা কি? টাকা অপমান করার জন্য? যাতে করে তার সংসার সমস্যা হয়?
না এটার জন্য না।
তাহলে
কারণ আমি তো অনেক ভালোবাসতাম, কিন্তু ভালোবাসার কারণে এতটুকু কষ্ট পেলাম?
আপনার ভালোবাসার তো নমুনা আমরা শুনলাম, এটা তো ভালোবাসা আমি ঠিক জানি না এটা কি ধরনের ভালোবাসা। তুই তো কারি আপনা আপনি থাবড়া থাবড়ি রাস্তায় ঘাটে মারামারি এগুলোকে লাভ বলে? এগুলো হচ্ছে ভালোবাসা না, এগুলো হচ্ছে ছ্যাবলামো। এবং এই ছ্যাবলামো ব্যাপারগুলো আমাদের সোসাইটিতে অনেক আছে, বিশেষ করে ছেলে মেয়েরা বুঝে না বুঝে একজন আরেকজনের দিকে হঠাৎ করেই ঝুঁকে পড়ে, এবং তারপরে এটা আগায় যতটা দ্রুত ফার্মের মুরগির মতো মরেও ততটা দ্রুত। এবং এগুলো আসলে ইটস নট আ লাভ, এটা হচ্ছে ইমোশনের এক ধরনের মিসম্যানেজমেন্ট। দেখেন একটা ছেলেকে পছন্দ হয়েছে, সঙ্গে সঙ্গেই তোমাকে আমি লাভ ইউ বলে ফেললাম 24 ঘন্টার মধ্যে, এবং তার 3 ঘন্টার মধ্যে ব্রেকআপ, তারপরে আবার লাভ ইউ, তারপরে আবার ব্রেকআপ, তারপরে আবার লাভ ইউ, তারপরে আবার ব্রেকআপ, মানে কি? এটা কি মানে মনে হচ্ছে ফ্রাই প্যানের উপরে একটা মাছ ভাসতেছে, উল্টাচ্ছে, শুধু উল্টাচ্ছে আর উল্টাচ্ছে, এবং তারপর লাইফটা ভাজা ভাজা। দিস ইজ আ ভেরি মানে ফালতু স্টিক স্টোরি। এবার লাভ জিনিসটাকে বোঝাটা খুব জরুরি, লাভ একটা মারাত্মক পাওয়ারফুল জিনিস, এবং এটাকে যদি কন্ট্রোল না করা যায়, এটাকে যদি সুন্দরভাবে নিজের কাছে না রাখা যায়, তো লাভ আপনাকে স্ম্যাশ করে দিবে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। না না, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ধরনের গল্প আজকে হ্যালো ইট 920 তে কেন প্রচার করা হলো। গল্পটার দুটো দিক আছে প্রিয় শ্রোতা, একটা হচ্ছে যে এই ছেলেটার মধ্যে একটা খামখেয়ালি ভাব শুরু থেকে আমরা লক্ষ্য করেছি, এটা কিন্তু ওর জন্য না, এটা সবার জন্যই আছে। এই যে ধরেন বন্ধুদেরকে বিশ্বাস করে ও যে ইয়াবার প্যাকেটটা নিয়ে ধরা খেলো এবং সেটার জন্য ওর যে জেল, এবং তার পরবর্তীতে সেটা নিয়ে তার লাইফে একটা বড় টার্ন এই মেয়েটা নিয়ে আসলো, এবং সেখানেও যে এক ধরনের তার যে এক ধরনের, এটাও তো এক ধরনের প্রতারণার শিকার হওয়া সব মিলিয়ে নিজের কাছে প্রতারিত হওয়া। তো এই ঘটনাগুলো তো আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু কম বেশি ঘটে, বিশেষ করে লাভের ক্ষেত্রে আমরা যদি বলি। আপনার সম্পর্ক কয় বছরের ছিল মেয়েটার সঙ্গে?
7 মাস
অনলি, 7 মান্থ। এই 7 মান্থের মধ্যে 100 বারের বেশি ব্রেকআপ হয়েছে, আমি কি মিথ্যা বলেছি আপনার কাছে?
অনেকবারই ব্রেক আপ হয়েছে।
এটা কি ব্রেক আপ? এটা কি মানে ছেলে খেলা? যাই হোক, তো এটা আসলে পরিণত লাভ না। এবং এর আগে কোন মেয়ের প্রতি আপনি দুর্বল ছিলেন? এর আগে
আমি ছিলাম না, হয়তো মেয়েরা ছিল, কিন্তু ততটা আমি গুরুত্ব দিইনি।
মেয়েরা ছিল, এটা আপনার মনে হয়েছে? ওকে, সো যাই হোক, ওর কিছুটা সমস্যা আছে, এবং ওর সমস্যাটা শুধু ওর না, আমাদের সমাজের ছেলে মেয়েদের অনেকেরই আছে, অপরিণত এক ধরনের আচরণ করা। এবং প্রেমে পড়লে এই জিনিসটা কখন হয়? সন্দেহের জায়গা থেকে হয়, এবং একই সাথে দুজন দুজনের প্রতি রেসপেক্ট না থাকলে হয়, দুজন দুজনের প্রতি অগাধ বিশ্বাস না থাকলে হয়। আর আরেকটা বড় জিনিস যেটা হয়, অনেক সময় দেখবেন যে একটা প্রেম করার পরে সে হয়তো আমরা যেটা বলি ছ্যাঁকা খেয়েছে, এবং সে খুব লাভ করত, খুব বেশি বিলিভ করত, একটা পর্যায়ে দেখা গেল যে মানুষটাকে বিলিভ করেছে সে মানুষ আসলে ওই রকম বিলিভ করার মতো ছিল না। এই মানুষটা যখন পরবর্তী সম্পর্কে যায়, তখন যার সাথে সে সম্পর্কে জড়ায় তাকে সে প্রচুর পরিমাণে সন্দেহ করা শুরু করে, কারণ আগের সম্পর্কের এক্সপিরিয়েন্স তার ভালো না। তো এরকম সবকিছু মিলিয়ে এই অসহিষ্ণু কিছু আচরণ দেখা যায়, থাবড়া থাবড়ি মারা মারি রাস্তার মধ্যে, এবং শেষ পর্যন্ত এটার রেজাল্ট হচ্ছে এইরকম, হঠাৎ করে একদিন নাই। কি দাঁড়ালো এই সাত মাস? এই সাত মাস কি হলো লাইফে, মানে কিছু পাইলেন সাত মাসে?
অনেকটাই কষ্ট
পাইছেন, অনেক কিছু হারাইছেন, তাই না? সো আমার মনে হয় ওর কাছ থেকে শুনে আমরা এই জিনিসটা একটু সচেতন হই যে সম্পর্কের মধ্যে বিন্দুমাত্র রেসপেক্ট নাই, যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নাই, সে সম্পর্কে যতই ইমোশন থাকুক না কেন ওটাকে মনে করবেন মরিচিকা। মরিচিকা মানেটা হচ্ছে এরকম যে এটা শুধু ডুবে যাওয়া যায়, কিন্তু এখান থেকে কোনো রেজাল্ট পাওয়া যায় না। এই ফিলিংস এর কোনো ভ্যালু নাই, এই ফিলিংসটা ভ্যালুলেস, এবং এই ফিলিংসটা আপনার ক্ষতি করবে। সুতরাং সেটাকে প্রথম দিকেই মেরে ফেলাটা ভালো। আসলেই যেটাতে কোনো ভবিষ্যৎ নেই সেটাতে না যাওয়াটাই বেটার, কারণ সম্পর্কের পরিণতি যদি আমরা মোটাদাগে সামাজিকভাবে যদি এটাই ধরে নেই যে বিবাহ সংসার, তাহলে সেই রকম ছেলে কিংবা মেয়ের সঙ্গেই সম্পর্কে জড়ানো উচিত যার সঙ্গে এই ধরনের সম্পর্কে জড়ানো যায়। আর বিয়ে ব্যাপারটা কিন্তু শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক না, বিয়ে মানে হচ্ছে দুটো পরিবারের বন্ধন, এবং এটা যারা বিবাহিত তারাই খুব ভালো বলতে পারবেন, কারণ এটা মনে করেন আপনার বিয়ের আগে যে পৃথিবীর কেউ না মানুক, আমরা দুজন মানলেই হবে, মিয়া বিবি রাজি তো কে আকারে কাজী। এবং তারপর যেটা হয় ভেরি ইন্টারেস্টিং যে বিয়ে করার ছয় মাসের মধ্যে মিয়া বিবি রাজি থাকলেও আসলে আলটিমেটলি ওই ইমোশনটা আর থাকে না, তখনই আসলে ফাইটটা শুরু হয়। কিছু কিছু ব্যতিক্রম আছেন যারা সত্যি সত্যি অনুকরণীয় নয়, কারণ এক্সেপশন ইজ নট এক্সাম্পল। সো বিয়ে ব্যাপারটার ক্ষেত্রে অবশ্যই পরিবারের কথা চিন্তা করা উচিত, অ্যাটলিস্ট ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, কারণ পরিবার ইজ অ বিগ ফ্যাক্ট। আমরা শেষ করতে চাই আজকের এই হ্যালো ইট 920, শুধু একটা কথাই বলে যে ইমোশন যেন আমাদেরকে ক্ষতি না করে, সেরকম ইমোশনের দিকে না যাওয়াটাই বেটার। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি আর জি কি প্রিয়ার পক্ষ থেকে। কোলে মালে কোলে মালে ফিরি করো না, কোলে মালে কোলে মালে ফিরি করো না। তিরি তিরি জগ ডুমুরের ফুল ও সে তো আলে লতার মুখ, করলে বিড়ি জীবের পক্ষে চিঠে ঘুরে পিঁপড়ে করলে ও যেমন চিঠে ঘুরে ও যেমন চিঠে ঘুরে পিঁপড়ে পড়লে সে পিঁপড়ে লড়তে চড়তে পারে না, সে পিঁপড়ে লড়তে চড়তে পারে না। গোলেমালে গোলেমালে তিরিত করো না, গোলে মালে তীরত করো না। ছিল এক ব্রাহ্মণের ছেলে,
সে তো বড়ই খিটকেলে, ও পীড়িত করে ধোপার মেয়ের পাথুরে খেলে।
Presents Hello 8920 Close Up. The closer, the better.
Exclusively on FusionBD.com.